This track was downloaded from FusionBD.com.
Boot FM. The night comes alive with Grammophon.
ঘুরতে সময় রাত 11:59 সবসময় রেডিও ফুটবল বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক। আমি রাফেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। এবং আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফএম এ। এবং আশা করছি যে আজকে, যেহেতু অলরেডি আজকে সকাল থেকে আমি দেখছি যে শীত পড়ে গেছে এবং কয়েকদিন ধরে শীতের বেশ একটা আমেজ আমাদের সবার মাঝেই আমরা অনুভব করতে পারছি যে শীত অলরেডি চলে এসছে। সো আমি আশা করব যে আজকের ভূতাফাম অনেক বেশি জমজমাট হবে এবং যে ঘটনাগুলো আমাদের কাছে আছে সেই ঘটনাগুলো আপনাদের সামনে এক একে তুলে ধরলে আপনারা বুঝতে পারবেন যে আজকের ঘটনাগুলো, গত সপ্তাহে যেরকম আমি বলেছিলাম আমার এক স্পেশাল কিছু ঘটনা আমার কাছে রয়েছে, এই সপ্তাহেও তার ব্যতিক্রম নেই। এবং ইনশাল্লাহ প্রতি সপ্তাহেই এরকম ধরনের স্পেশাল কিছু ঘটনা আপনাদের দেওয়ার চেষ্টা করব। শুরুতে জানিয়ে কীভাবে আমার সাথে কমিউনিকেট করবেন, যদি আমাদেরকে SMS করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশানে গিয়ে টাইপ করুন ফুর্তি, FOORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আর যদি আমাদের ইমেইল করতে চান তাহলে আমাদের ইমেইল অ্যাড্রেস হচ্ছে bhootfm@radiofurti.fm, which is bhootfm@radiofurti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনাগুলো লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। এবং ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে আপনি ঘটনাটি এখানে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান যে আপনার ঘটনাটি আমরা পড়ে শোনাই। যারা এখানে এসে শেয়ার করতে চান তারা অবশ্যই ঘটনার শেষে আপনার ফোন নাম্বার জানাতে ভুলবেন না। আর যারা আমাদের সাথে ফেসবুকে কানেক্টেড থাকতে চান তাদেরকে বলি চলে যান www.facebook.com/radio.fufti এবং www.facebook.com/bhootfm.rasel। রাসেল স্পেলিং কি বলে দিচ্ছে, RUSSELL। এখানে যে আপনারা আমাদের যে পোস্ট রয়েছে সেখানে যে লাইক দিতে পারেন, কমেন্ট করতে পারেন, আপনাদের আজকের এই এপিসোডটা কেমন লাগছে সেটা জানাতে পারেন সব কিছুই। এবং আশা করবো যে পুরোটা সময় আমাদের সাথে থাকবেন। আমরা সরাসরি এখন চলে যাব আমাদের প্রথম অতিথির কাছে। এবং তারাই জানিয়ে দিই যে বাংলাদেশ টিমের জন্য অনেক 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 শুভেচ্ছা। আজকে চমৎকার একটা ম্যাচ ছিল এবং আমরা সবসময় যেভাবে দেখেছি কয়েকটা দিন যে এক পেশে মনে হয়েছে খেলাটা, আজকে বেশ মাঝখানে শেষের দিকে অনেক বেশি উত্তেজিত ছিল দর্শক এবং আমরা সবাই উত্তেজিত ছিলাম, অনেক টেনশনও কাজ করেছিল, বাট মনে হচ্ছিল যে জিতবো আমরা। তবে এই বিষয়ে আমি বেশি কিছু বলতে চাই না, এই বছরের যে অভিজ্ঞতা সেটা ভালো না। যাই হোক, আমরা চলে যাব আমাদের প্রথম ঘটনায়, আমাদের প্রথম অতিথির কাছে। আপনার নামটা একটু বলবেন এবং আপনি কোথা থেকে এসেছেন সেটা আমাদের একটু বলেন।
ধন্যবাদ রাসেল ভাই, আমি স্পিকার বলছি, আমি গুলশানে থাকি। আর আমার ঘটনা আজকে নিজের ঘটনা বলতে এসেছি আপনাদের কাছে।
আচ্ছা, আমি আপনার সাথে অফের একটা বিরাট কনভারসেশন হয়েছিল আপনার সাথে, আপনি সেখানে বলছিলেন যে আপনার নানান ধরনের প্রবলেম হয় এবং সেই প্রবলেমগুলো আপনাকে প্রতিনিয়ত ফেস করতে হয়। তো আপনি একটু বলুন তো যে কত সালে বা কতদিন আগে প্রথম আপনি টের পেলেন যে কোনো একটা সমস্যা আছে আপনার?
2002 এই অক্টোবরের দিকে আমি পড়ছিলাম, ঘটনাটা পড়ছিলাম, একটু রাতি হয়ে গেছিল একটা দেড়টার দিকে, হঠাৎ করে আমার রিডিং চেয়ার থেকে আমি একটু পিছনে ফিরেছি, হঠাৎ করে আমার বিছানার উপরে একটা লোক বসে আছে, হঠাৎ করে দেখি একটা লোক বসে আছে, একদম টাক মাথা, চুল দাড়ি কিছু নেই, একটু বয়স্কই, তো আমার দিকে তাকিয়ে হেসে ফেললো, কোনো দাঁত নেই,
মানে দাড়ি এবং বয়স্ক এবং তারপর যখন হাসলো তখন
দাঁড়ি কিছু নেই, চুল কিছু নেই, কিছু নেই, একদম বোল্ড, মানে পুরো টাক মাথা, মানে গোল একটা, কিন্তু লোক একটা লোক বসে আছে।
মানে অনেকেরই পরীক্ষা চলছে, অনেকে হয়তো রাজ্যে আজকেও পড়বেন এবং এখনো পড়ছেন, তাই জন্য বলি যে আপনি এর আগে আপনার জীবনে কোনো অস্বাভাবিক কোনো
না ছিল না, তেমন কিছুই না, এটা স্বাভাবিক ব্যাপার, সবাই ছিল, সবসময় স্বাভাবিকভাবে চলছি পড়েছি।
এবং হঠাৎ করে আপনি আবিষ্কার করলেন যে আপনার,
ওই দিন হঠাৎ করে দেখলাম জিনিসটা
এবং হাসার সঙ্গে সঙ্গে যখন আপনি দেখলেন যে দাঁত নেই তখন আপনি ভয় পেয়েছিলেন?
তখন আমি প্রচন্ড ভয়তে আমি সেন্সলেসই হয়ে গেলাম, কারণ সকালবেলা তখন আমি দেখলাম যে আমি চেয়ারের পাশে শুয়ে আছি, আর পেয়েছিলাম যেহেতু আমি একলা একলা ছিলাম, যদিও বাসায় অনেক লোক ছিলাম, আমি একটাই পড়তাম, একলাই থাকতাম।
আচ্ছা,
এই
ভদ্রলোক যাকে আপনি দেখেছিলেন সেই ভদ্রলোকই আপনার পরিচিত?
না, কখনো আমি রিলেট করতে পারি না, এখন আজকে আমি কখনো কল্পনা করতে পারি না যে কিরকম ছিল দেখতে। কারো আত্মীয়দের সাথে বা কারো চেনা মুখের সাথে কখনো মিল খায় নাই।
আচ্ছা,
এটাই আর কি প্রথমে ভয় পাওয়ার ঘটনা হচ্ছে, সবচেয়ে ভয় পাওয়ার ঘটনা হচ্ছে এটা। এরপর থেকে শুরু হয়ে যাচ্ছে আমার সমস্যা।
আর সমস্যাগুলো কেমন?
সমস্যা শুরু হয় তারপর থেকে দুঃস্বপ্ন দেখা শুরু করে। অবশ্যই অনেক অনেক দুঃস্বপ্ন দেখতাম। স্বপ্নগুলোর মধ্যে একটা উল্লেখযোগ্য আপনার সাথে যেটা শেয়ার করেছি ভাইয়া, যেটা যে আমি স্বপ্ন দেখতাম, সাধারণত একটু বেশি দেখতাম, একটা জায়গায় আমাকে বলি দেওয়া হচ্ছে, হ্যাঁ, একটা বেদিতে শুয়ে বলি দেওয়া হচ্ছে, এবং তার সামনে একটা মূর্তির মতো কিন্তু জীবন্ত, হ্যাঁ, অনেক অনেক শ্যাডোর মতো। তো এটা দেখে চিৎকার করতাম, তারপর আস্তে আস্তে করে অসুস্থ হয়ে যাই, এইভাবে করেই আর কি আগাতে থাকে আর কি। এই
আচ্ছা, এবং অসুস্থতা আপনার কি ধরনের ছিল? এবং
আমি এখনো খুব বেশি একটা সুস্থ নয়, বাট প্রথম থেকে যেরকম প্রথম সাধারণত জ্বর আসতো আসতো, আবার একটা ভয়াবহ সমস্যা 2006-06 আমি আমার চোখের ভীষণের প্রবলেম হলো, আমার আই ভিশনের খুব প্রবলেম হলো, যে আমি মাঝে মাঝে চোখে দেখতে পারতাম না,
চোখে দেখতে পেতে
একদম দেখতে।
হঠাৎ করে একদিন
হঠাৎ করে একদম একটা বিশ্বকাপ খেলা হচ্ছিল, আমি আমার মা দেখছিলাম, খেলা দেখে দেখতে আমি বলছি যে আমার কোনো লাইট নাই কেন হঠাৎ করে, কারণ আমার ব্যাকআপ লাইট সুইচ কিছু চলছে না কেন মা? কিন্তু হঠাৎ করে আমার বলছি বাবু তো চলছে, তো খেলার শব্দ শুনতে, তখন আমি বুঝলাম যে না আমি চোখে দেখতে পাচ্ছি না, এটা একটা ডিজিজ হয়ে গেল এরকম।
আচ্ছা,
তো এখানকার কোনো ডাক্তার কিন্তু আসলে মানে কোনো কোনো রকম কোনো এক্সপ্লেনেশন দিতে পারে নাই। আমাদের দেশে অনেক বড় বড় ডাক্তার আমাকে দেখেছেন, আর বাইরেও কেউ দেখতে, বাইরে আমি গিয়েছি এই কারণেই গিয়েছিলাম।
ডাক্তার বেসিক্যালি আপনাকে কি বললো?
অনেক ডাক্তার বসেছিল আমাদের এখানে একজন বড় একটা হসপিটালে, আমি আমার আমার জন্য বোর্ডও বসেছিল, এখনো একটা বোর্ড কাজ করে, তো সেটা না, আমার চোখে যে প্রবলেমটার জন্য একটা বড় ডাক্তার বললেন যে আমি 6 মাসের মধ্যে আমি দেখতে পাবো না, আর আমার গ্লুকোমা টাইপের এরকম একটা ডিজিজ হয়েছিল তিনি বলেছিলেন আর কি। বাট পরবর্তীতে বোর্ড বললো যে না এটা হচ্ছে না, এরকম না, চোখের প্রবলেম না, তো হয়তো চোখের যে ভিতরে যে একটা অপটিক্যাল লোব আছে সেখানে আমার কিছু কিছু সময় ফ্লুইড আসতো না, এটা অদ্ভুত অদ্ভুত প্রকারের একটা সমস্যা ছিল আর কি, এটা আসলে ঠিক হয়ে গেল আর কি এই এরকম। বাট আমি এখনো কিছু কিছু সমস্যার মধ্যে ভুগছি, যেমন গত বছর একটা বড় সড় একটা অসুখ হয়ে গেল, মেনিনজাইটিস হয়ে গেছে।
আচ্ছা, এখন কি আপনি কিছু দেখেন?
আমি দেখি এখন, দেখতে দেখতে কোনো কিছুই আমার আর কিছু মনে হয় না, উল্টো কিছু মনে হয়
আমার কিছু সহ্য
ক্ষমতা হয়ে গেছে, আমি বুঝতে পারি যে কোনো সমস্যা আছে, যেটা আসলে আপনার সাথে আজকে শেয়ার করা হয়নি। যেমন আমি 6 তলায় উঠে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, আমি এখানে লিফ্ট নেই, তো ভয়ঙ্কর অবস্থা আমার কাছে, 6 তলা এখন দাঁড়িয়েছি, কোন সমস্যা আছে কিনা আমি বলতে পারি না, দিন আছে কি ভূত আছে বুঝতে পারি না, আমি বুঝতে পারি সমস্যা আছে এরকম। তবে আমাকে এর জন্য অনেক মূল্য দিতে হচ্ছে আর কি, অনেক অনেক কিছুই আর কি সাফার করতে হচ্ছে, আমার পরিবারও সাফার করে, যেমন আপনাকে যেটা বললাম আমার ওয়াইফও খুবই মাঝে মধ্যেই দেখেন, সে আজকেও সে আসতে বলার সময় সে বলছে যে সাবধানে এসো, মানে সেও ভয় পেল, গত আপনার সাথে যখন কথা হলো গত সপ্তাহে তখনও খুবই প্রচন্ড ভয় পেল, তাকে হসপিটালে নিয়ে যাওয়া লাগলো শেষমেশ, এরকম যে তাকে বোবায় ধরার মতো আর কি বলে।
ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা পরবর্তী একটা ঘটনা যাবো, এবং একটা লম্বা ঘটনা আমরা বলবো, তার আগে একটু বলে নিন যে লাইফে মানে কোন সময় আপনি এটা বিশ্বাস করতেই পারেন বা নাই করতে পারেন, ইটস আপ টু ইউ, বাট যে কোনো সময় যে কোনো দিন আপনি হঠাৎ করেই এমন কিছু একটা সম্মুখীন হতে পারেন বা এমন কিছু একটা এক্সপিরিয়েন্স নিতে পারেন যেটা আপনার পুরো লাইফে পুরো চিন্তা ভাবনা বিশ্বাসকে নাড়িয়ে দিতে পারে। আমি বলছি না যে আপনাকে এই জন্য বিশ্বাস করতে হবে, আমি বলছি না এই জন্য আপনাকে অবিশ্বাস করতে হবে, বাট যে কোনো দিন ঘটতে পারে, এবং এটা যখন ঘটে তখন ঠিক মানে এমন একটা সময় ঘটে, এটা হরর ফিল্মের মতো অনেকটা, ওই ফর্মুলাটাই কিন্তু আসলে মেনটেন করা হয় হরর ফিল্ম মেকিংয়ের সময়, যেই মুহূর্তে আপনি একেবারে ভয় না পাওয়ার জন্য প্রস্তুত সেই মুহূর্তেই ভয়। সো এটাই হচ্ছে ব্যাপার। এখন আমরা চলে যাব আরও একটা ঘটনা, একটু লম্বা ঘটনা, জাস্ট একটু মন দিয়ে শুনবেন।
থ্যাংক ইউ রাসেল ভাই, সবার সামনে আবার হাজির হলাম। তো রাসেল ভাই, মেইনলি আমি নিজেই আজকে কেন জানি ভয় পাচ্ছি।
আচ্ছা আমি একটা জিনিস বলবো, সেটা হচ্ছে যে একজন আলিফ হচ্ছে একজন ডাক্তার, একজন ডক্টর এসেছেন ফার্স্ট টাইম তার পেশেন্টের ঘটনা নিয়ে, রাইট?
জি।
এবং ট্রিটমেন্টের মাঝখানে হঠাৎ করেই ভূত এফএমের প্রসঙ্গ ওঠে, কারণ সেই সময় আমি ফোন দিয়েছিলাম ইনভাইট করার জন্য আজকের এই এপিসোডে, এবং সেই সময় কথা প্রসঙ্গে সেই একচুয়ালি ঘটনা আপনাকে বলে।
জি, আসলে অ্যাকচুয়ালি আমি ওনার সাথে কনসাল্ট করছিলাম, কথা বলছিলাম যে কি কি ট্রিটমেন্ট করবো, এমন সময় আপনার ফোন আসছে। তো আমি ফোন রিসিভ করবার পরে আপনাকে জিজ্ঞেস করলাম যে উনি শোনে নাকি, তো বলে আমি তো অ্যাকচুয়ালি শুনি না, তবে আপনার একটা মানে আমার লাইফের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা আপনি যদি শেয়ার করতে পারেন তাহলে করতে পারেন চাইলে। আমি বললাম যে কি আপনি একটু বলবেন, তো ওনার ঘটনাটা বিশাল, অনেক বড়।
এবং উনি বলছিলেন যে মানে ঘটনাটা এত উদ্ভট, এটা কি বলা যাবে কি
বলছে আমাকে আমাকে যে বলছে বারবার যে আচ্ছা ভাইয়া আমার তো ঘটনাটা একটু মানে উদ্ভট টাইপের, এটা রাসেল ভাই মানে আপনি যার কাছে বলবেন সে কি একসেপ্ট করবে নাকি, বা এটা রেডিওতে বলা সম্ভব কিনা।
রাইট, আমরা চলে যাবো ঘটনায়, তবে তার আগে বলি ঘটনাটা উদ্ভট মানে এই না যে ঘটনাটা ভয় না, চলুন ঘটনাটা শুনুন।
যে রাসেল ভাই যে মহিলার কথা বলছিলাম, তো উনি আমার পেশেন্ট, নাম হচ্ছে সাবেরা চৌধুরী, মুক্তি ডাক নাম আর কি। তো ঘটনাটা বল, উনি যেভাবে শুরু করেন যে 1998 সালে ওনার সাথে ঘটনাটা ঘটে, তো ঘটনাটা 98 না, ওনারা থাকতেন কুমিল্লার বিজয়নগরে। তো ওই সময় ওনাদের বাসাতে থাকা অবস্থায় প্রায় 2 বছর যাবত উনি একটা জিনিসের সম্মুখীন হতে থাকে, সেটি হচ্ছে আপনার উনি প্রায় সময় খুব বিঘ্নে স্বপ্ন দেখতেন, যেমন স্বপ্নের মধ্যে ওনার সাথে কেউ কথা বলছে, বা উনি স্বপ্নের মধ্যে মনে হচ্ছে যে জেগে আছে, তো ওই জাগ্রত অবস্থায় দেখছে যে বিছানার উপরে প্রায় 30-40 জন মানুষ একসাথে জড়সড় হয়ে বসে আছে, সবাই ওনার দিকে তাকিয়ে আছে। এরকম স্বপ্ন শুধু একদিন দুদিন না রাসেল ভাই, এরকম স্বপ্ন উনি দেখতো প্রায় 2 বছর যাবৎ। তো অ্যাকচুয়ালি যখনই উনি ঘটনাগুলো কাউকে বলতে দিত বা ঘটনাটা কাউ মার সাথে শেয়ার করবে, এক বাবা এক মেয়ে, তো শেয়ার করতে যাওয়ার সময় তার মুখ দিয়ে কোনো কথা বেরোতো না, বা বলতে গেলে উনি কোনো না কোনো কারণে হয়তো ভুলে যেত, বা বলতে গেলে বলতে পারত না, অন্য কোনো কাজে ব্যস্ত হয়ে যেত। 1998 সালে এই যখন ওনার বড় ভাই বাংলাদেশ থেকে চলে যায়, তখন থেকে অ্যাকচুয়ালি ওনার সাথে ঘটনাগুলো একদম সামনাসামনি ঘটতে থাকে। এতদিন স্বপ্নে ছিল, এবার ঘটতে থাকে সামনাসামনি।
শুনলাম।
তো উনি ওনার ভাইকে সি অফ করতে ঢাকা আসে, ফুপির বাসায় আসে, ফুপির বাসা হচ্ছে জিনজিরাতে। তো ভাইয়াকে সি অফ করবে যেদিনের আগের দিন রাতের বেলা, সবাই মিলে একসাথে বসে টেবিলে খাচ্ছে, তো দরজা নক করে কে জানি বেল যায়। তো উনি দরজা খুলে, এবং খোলার পরে দরজার দিকে তখনও তার চোখ পড়েনি, তখন একজন ডাকে পেছন থেকে, কে এসছে? তো বলে দেখছি। তো যখনই সে দরজা প্রায় পুরোটা খুলে তাকায়, তখন দেখে যে 2 জন মানুষ দাঁড়িয়ে আছে তার সামনে। তার খালি এতটুকু মনে আছে মানুষগুলার মানে অ্যাকচুয়ালি কোনো মাথা দেখা যাচ্ছে না, কিন্তু হাতের সাইজটা বিশাল,
মাথা দেখা যাচ্ছে না কিন্তু হাত দেখা যাচ্ছে,
দুটা মানুষ, হাত দেখা যাচ্ছে কিন্তু মাথা দেখা যাচ্ছে না, দুজনই সাদা কাপড় পরে দাঁড়ানো ওনার সামনে। এই বলে সে সেন্স হারিয়ে ফেলে, এবং সেন্স ফিরবার পরে উনি ঘটনা সবাইকে বলে বেড়ায় যে এই এই ঘটছে আমার সাথে। তো তখন জিনিসটা একটু ডিফারেন্ট লাগলে, ওনার ফুপা জিনিসটাকে আর অন্যভাবে নেয় নাই, ওনা বলে যে ফুপা বলে যে তোরা চো আজকে এসছিস, আমি আজকে ভোরবেলা ফজরের নামাজ পড়ে আসবার সময় মসজিদে যখন আমি মানে ফরজ নামাজটা শেষ করি, তো হুজুর একটা কথা বলার সময় আমি মসজিদের এন্ট্রান্সের দিকে একটু চোখ পড়ে, তো চোখ পড়বার সময় আমি দেখি 2 জন মানুষ দাঁড়িয়ে আছে, আমি শুধু হাতটাই দেখতে পাচ্ছি, 2 জনের আর কোনো মাথা কিছু দেখতে পাচ্ছি না। তো আমি আবার হুজুরের দিকে মনোযোগ দিতে গেছি, মানে আমি জিজ্ঞেস করব হুজুরকে আপনারা কি এরকম কিছু দেখছেন কিনা, এমন মুহূর্তে আমি দেখলাম ওইখানে আর কেউ নাই। তো আমি যখন বাসায় ব্যাক করি, আমি অনেক দোয়া পড়তে থাকি, ওই কৃপা বললেন যে আমি অনেক দোয়া পড়তে থাকি, আল্লাহকে ডাকতে ডাকতে যখন ঘরের কাছে চলে আসলাম, ভাবলাম যে আমি এখন সেফ আছি, কিন্তু এমন সময় যখন নিজের ঘরে ঢুকবো, দরজা দিয়ে ঢোকার সময় দেখি ওই 2টা মানুষ দাঁড়িয়ে আছে, এবং আমার বুকের ভেতরটা আঁতকে উঠলো। তো প্রথম প্রথম মুক্তিয়াপুর ঘটনাটার কথা সবাই অবিশ্বাস করলো, ফুপা যখন তার সাথে রিলেট করলেন, তখন সবাই বললো যে না, দেয়ার সামথিং ডিফারেন্ট, এখানে কিছু একটা ঘটছে যেটা আসলে খারাপ কিছু। তো পরের দিন ভাইয়া চলে যায়, ওনাকে আর জিনিসগুলো নিয়ে এতটা বদল করে নেই, তো উনি বাংলাদেশ ছেড়ে চলে যায়। তো সবার খুব মন খারাপ। পরের দিন ওই দিন রাতের বেলা ঠিক একই সময়ে আবারও ওই 2জন লোক হাজির হয়, এবং দরজাটা খুলে ওই বাসার
কুকুরের বিষয়ে নক করি, তারা
আসে এবং দরজা খুলে দেখে যে দুজন লোক দাঁড়িয়ে আছে, এবং ওইটা দেখার পর উনি সাথে সাথে দরজা লাগিয়ে দেয় এবং সবাইকে বলে যে তোমরা সবাই আল্লাহকে ডাকো। তো ওই দিন আর ওই দিন তারা ডিসিশন দেয় যে না আমরা থাকবো না। তো ঘটনাটা রাসেল ভাই এই জায়গায় শেষ হয়ে যেতে পারতো যে এখানে এখান থেকে চলে যাচ্ছে আমার ঝামেলা শেষ, কিন্তু ঝামেলাটা আসলে শুরু হয় আবার কুমিল্লায় যাওয়ার পর। কুমিল্লায় পৌঁছাবার পর এক সপ্তাহ পর থেকে আবার ঠিক একই স্বপ্ন রাসেল ভাই, যে রাত্রেবেলা ঘুমের মধ্যে দেখছে যে আমার ঠিক খাটের উপর, তার খাটের উপর অনেকেই বসে আছে।
খুব অদ্ভুত স্বপ্ন,
অদ্ভুত না রাসেল ভাই, কিন্তু দুই বছর ধরে একই স্বপ্ন বারবার দেখাটা পসিবল না। তো উনি অ্যাকচুয়ালি আবার মানে পড়াশুনি খুব পড়াশোনা করতেন আর কি, রাত জেগে পড়াশোনা করবার একটা অভ্যাস আছে। ইফতেখার ভাইয়ের সাথে আমার ঘটনা কিছুটা মিল আমি পাচ্ছি। তো রাত জেগে পড়বার একটা অভ্যাস ছিল তার। তো ওই দিন রাতের বেলা ঠিক যেদিনই সে ওই স্বপ্নটা দেখলো, ওই দিন রাতের বেলা সে পড়ছে, পড়ার পরে বাথরুম থেকে গোসল করে আসে এবং ব্যাগ করে হাঁটু ঝাঁটা দিতে দিতেই দেখলো যে তার ড্রেসিং টেবিলের সামনে একজন মানুষ বসে আছে। ইয়া লম্বা চুল, কিন্তু মুখের মধ্যে কোনো স্ট্রাকচার নেই, পুরো প্লেইন একটা মুখ, এবং তার দিকে তাকাচ্ছে না। সে সামনে এগিয়ে দেখলো, দেখার পরে ওইটা দেখার পরে সে ফ্রিজ হয়ে যায়, সেন্স হারিয়ে ফেলে। তো সেন্স হারাবার পর মাকে সে বারবার ঘটনাগুলো বোঝানোর চেষ্টা করে এবং মাকে সে আস্তে আস্তে বুঝিয়ে বলে যে মা আমি এইরকম এরকম ঘটনা লাস্ট দুই বছর ধরে প্রত্যক্ষ করছি, আমি আপনার তোমাদেরকে অ্যাকচুয়ালি বলতে পারছিলাম না। তো পাশের এক হুজুর আছে, উনি খুব বুজুর্গ, উনি খুবই মানে ভালো একজন মানুষ। তার কাছে নিয়ে যাওয়ার পর সে বলে যে আচ্ছা তুমি ওই পানিটা সাত দিন খেও, আর তোমাকে কিছু ফুল টাইপের একটা জিনিস দিয়ে পানি দিল, বলে এটা তুমি তিন দিন গোসল করবো এটা দিয়ে। ঠিক একই জিনিসগুলো সে ফলো করে করে আসলে কোনো কিছুই হয় নাই। সে ওই সাত দিন বললো যে সাত দিন পানিটা খেতে, সে বলেছে সাত দিন খেলে হয়তো আমি আর জিনিসগুলো ফেস করবো না, কিন্তু ঠিক রাতের বেলা একই জিনিস বারবার তাকে ফেস করতে হচ্ছে। মজার বিষয়, ওই থেকে প্রায় 14 দিনের একটা গ্যাপ, 14-15 দিন পরে বাসায় কেউ নাই, তখন হচ্ছে 1999 সাল রাসেল ভাই, তো আপনার বৈশাখের সময়, পহেলা বৈশাখের আমেজ সবাই। তো ওনার মা যথারীতি বাইরে যান এবং বাসায় ছিলেন না আর কি, আর ওনার বাবা ছিলেন অফিসে। তো উনি কি করলো, হঠাৎ করে কলিং বেল বাজলো এবং দরজা খোলার পরে দেখলো যে ওনার ফুপা এসছে। তো ফুপা আসার পর ফুপাকে সালাম করলেন এবং সালাম করবার পরে ফুপা কোনো কথা না বলে ডিরেক্ট ড্রয়িং রুমে যেয়ে বসলেন। ফুপাকে অনেক কোয়েশ্চেন জিজ্ঞেস করলো, ফুপা কখন আসছেন, আপনি তো নর্মালি জানিয়ে আসেন, আজকে আজ না জানিয়ে চলে আসলেন। তো ওই সময় রাসেল ভাই ফোন ছিল না, মোবাইল ফোন ছিল না, তো পাশে একটা বাড়িতে ফোন ছিল, সেখানে নর্মালি যখন ফুপা আসতো জানিয়ে আসতেন। তো ফুপা কোনো কথাই বলছে না, কোনো কথার অ্যান্সার দিচ্ছে না, খালি একটা কথা বললো যে এই বক্সটা নে, এই বক্সটা তুই খুলবি না, আমি যাওয়ার 24 ঘন্টা পর খুলবি। তো ও ফুপার কোনো কথা অ্যান্সার না দিয়ে বলে যে ফুপা আপনি খেতে বসেন। সে আবারও বলে এই বক্সটা নেই, বক্সটা খুলবি 24 ঘন্টা পর, আমি
ওনার কথার কোনো উত্তর দিচ্ছে না।
না,
উনি টোটালি
মনে হচ্ছে যে উনি কথাগুলো শুনছেই না, মানে ওনার ফুপা কথাগুলো শুনছেই না। তো 24 ঘন্টা তো দূরের কথা, ওনার তো আগেই ইচ্ছা ছিল যে বক্সের ভিতরে কি আছে খোলার জন্য, ফুপা তো রাজগুবি কিছু দিয়ে যাবে না। বক্স খুলে দেখে মানে রাসেল ভাই, এটা আমি জানি না, আমার নিজেরই আজকে বলতে কেমন জানি ভয় লাগছে, দেখে মানুষের 5টা আঙ্গুল, ইন্ডিভিজুয়াল 5টা আঙ্গুল, এবং ভয়ে ওই সময় চিৎকার দিয়ে সে দৌড়ে মার কাছে গিয়ে বলে মা এই 5টা আঙ্গুল আমি বক্সটা ফুপা দিয়ে গেছে আজকে। তো মা বলে যে কি বলি সাবল তো বল, বক্স খুলে মা দেখে 5টা আঙ্গুর ফল। তো ওই দেখতে দেখতে উনি
দুজনই
দেখছে, মা দেখতে দেখতে উনি আবার সেন্স হারিয়ে ফেলছে, মা ওনাকে ধরতে গিয়ে জিনিসটা আবার ছুঁড়ে ফেলে দেয়। তো ওনাকে ধরে বলে যে চল ঢাকায় চল। ওই দিন রাতের বেলা এই কন্ডিশন দেখার পর মেয়ে এতবার সেন্সলেস হয়ে যাচ্ছে, একটা মা বাবা এটা অ্যাকসেপ্ট করে নিবে না, তারা অবশ্য ওই জিনিস সাথে সাথে ঢাকায় নিয়ে আসে এবং ফুপির বাসায় নিয়ে আসে। তো ফুপাকে বলছে যে ফুপা এই জিনিসগুলো আমি দেখলাম। তো ফুপা বলে আমি তো যাই নাই, আমি গেলে তোকে এই জিনিসগুলো কেন দিব, তোর মা এই জিনিসটা কেন দেখবে। তো এখানে ডক্টর দেখায় এবং ডক্টর বলে এটা কন্ডিশনাল হ্যালুসিনেশন হতে পারে, আপনি ওষুধগুলো খান, ওষুধগুলো খাওয়ার পরে দেখা যাক, আপনি আমাকে 1 মাস পরে আবার একটা ভিজিট দেবেন। তো ডক্টরের কাছ থেকে যাওয়ার পর সে কুমিল্লা আবার ব্যাক করে, 2-3 দিন তার ঘুম খুব ভালো হয় আসল ভাই। এরপর থেকে ঘুমের ওষুধ 3-4 খেলেও তার ঘুম হতো না, সেখানে সে একই জিনিস আগে সে স্বপ্নে দেখতো, এখন সে চাক্ষুষ বসে থাকা অবস্থা দেখছে, তার খাটের উপর অনেকে বসে আছে। এর মধ্যে সে চান্স হয়ে যায় চিটাগং ইউনিভার্সিটিতে, সে চিটাগং ইউনিভার্সিটিতে চান্স পেয়ে যাওয়ার পর ওখানে সব ধরনের ফর্মালিটিস কমপ্লিট করে আসার পরে 1 মাসের ছুটি পায়। এক মাসের ছুটি পাওয়ার পরে সে ঢাকা চলে মানে ইয়াতে কুমিল্লা চলে আসে। কুমিল্লা চলে আসবার পরে যেটা অ্যাকচুয়ালি রাসেল বলতে যাচ্ছে সেটা টোটালি আনএক্সপেক্টেড, এটা হতে পারে এক এক দুই বছরের মধ্যে এরকম হতে পারে। তো রাত 11টা বাজে, তখন সবাই মিলে কথা বলতে বলতে দরজা কে যেন নক করলো। নিচের ভাড়াটিয়া মাঝে মাঝে দোকানে যাওয়ার জন্য কলাপসিবল চাবি নক করে, তো আঙ্কেলই নর্মালি দরজাটা খুলে, তো উনি নাকি দরজাটা খুললেই খোলা অবস্থায় দেখে যে তার বড় ভাই আসছে বাংলাদেশে। খুব অদ্ভুত লাগছে সবার কাছে এবং সবাই এতটাই খুশি আবার এতটাই সারপ্রাইজ যে ভাইয়া চলে আসছে উইদাউট এনি ইনফরমেশন, জানাই না। তো সবাই কোশ্চেন জিজ্ঞেস করছে, তুই কখন আসছিস, কাউকে কিছু বললি না, কিভাবে আসছিস, কেমনে আসছিস, সবাই বলতেছে, কিন্তু ভাইয়ার মুখ থেকে কোনো কোশ্চেনই আসছে মানে উত্তরই আসছে না, কোনো কথার উত্তরই দিচ্ছে না, কারোর দিকে তাকাচ্ছে না, মাথা নিচু করে আছে। তো সবার একটা কিউরিয়াসিটি থাকে, বিদেশ থেকে কেউ আসলে আমার জন্য কি আনছিস, ও নিজের মানুষ আসছে, ভাইয়াকে জিজ্ঞেস করছে তুই আমার জন্য কি আনছিস, উত্তর আসতেছে না, খালি একটা কথা বললো আমি ঘুমাবো। তো মা ভাবলেন যে হয়তো কোনো একটা ঝামেলা হয়েছে ইউএসএতে, নাহলে এরকম ঝামেলা এরকম ভাবে সে কথা বলার না বলার মতো মানুষ না। বলে যে ঠিক আছে তুই আমাদের রুমে ঘুমা, আমাদের রুমে আমি তোকে জায়গা করে দিচ্ছি মুক্তি ড্রয়িং রুমে। তো সব যথারীতি সবাই ঘুমিয়ে পড়লো। ওই দিন রাতের বেলার মুক্তি একই জিনিস দেখে, এবার ড্রয়িং রুমে দেখছে অনেকগুলো মানুষ বসে আছে। আমি আপনাকে রাসেল ভাই একটু ফ্যাস্ট বলার কারণে বলি নাই, ড্রয়িং রুমে একই মানুষ সবাই বসে আছে, 20-25 জন ড্রয়িং রুমে, এবং ওর সামনে পানি খেতে উঠে রাত্রেবেলা। ওই মুহূর্তে কিন্তু ওই যে মা বাবার রুমে কিন্তু ভাইয়া ঘুমিয়েছিল তো দরজা লাগানো। পরের দিন যখন সকালে ঘুম ভাঙে সবার, এবং সবার ঘুম ভাঙে সবার আগে ঘুম ভাঙে হচ্ছে আন্টি, আন্টির ঘুম ভাঙার পরে রাসেল ভাই রুমে যাওয়ার ছেলে মানে নিজের রুমে যেখানে ছেলে ঘুমাচ্ছিল যাওয়ার পর দেখে একটা মানুষ যদি ঘুমিয়ে থাকে ওই জায়গাটাতে আপনি দেখবেন যথাযথ অগোছালোই থাকবে, বাকিও যদি সরে যায় দেখে যে ওই রুমে কেউ নাই অ্যাজ ইট ওয়াজ, যার কালকে রাতে যখন সে যখন আসে যখন ঘুমাতে যায় যেরকম ভাবে ছিল ঠিক সেরকম ভাবে আছে। কেমন একটা অদ্ভুত মানে ঘটনা ঘটছে তাদের সবার সাথে। আগে ছিল খালি মুক্তি একা, এখন তার মা বাবা এবং সে নিজে প্রত্যক্ষদর্শী। তো জিনিসটা সবার মানে ওনার কাছে খুব অদ্ভুত লাগছে, আসলেও চলে গেল অক্ষরে কিন্তু আজকের ঘটনা বা একদিনের ঘটনা হতে পারতো, হতে পারলে হয়তো ভালো হতো, কিন্তু এটা ঘটতেছে প্রতিদিন প্রতিদিন। দেখা যায় ওনার ভাই আসে রাত্রে 11টায়, পরের দিন সকালে চলে নেয় থাকছে না, তখন সকালবেলা আসছে দুপুরে চলে যাচ্ছে, ওই আসা মুহূর্তে কারো সাথে কোনো কথা নেই, একটা কথা বলছে না সে। তো এর মধ্যে
একটু খেয়াল করবেন আপনারা সবাই, একটু খুব উইয়ার্ড একটা জায়গায়, পরে শুনলে বুঝতে পারবেন। আমরা এখানে তাহলে তারপরে চলে যাই।
জি আসলে ভাই, তো এর মধ্যে উনি চিটাগং ইউনিভার্সিটিতে চলে আসে, তার তো ওই জায়গায় ক্লাস শুরু হয়ে গেছে। তো ক্লাস শুরু হওয়ার মধ্যবর্তী সময়ে হঠাৎ করে একদিন, ওই দিন শনিবার ছিল, উনি ইউনিভার্সিটিতে যাচ্ছে, তো যাওয়ার পথে রাস্তার মধ্যে দেখে তার ভাই দাঁড়িয়ে আছে। এর মধ্যে কুমিল্লায় কি ঘটছে সেটা তার মাথায় ছিল না, নাই মানে সে জানে না। তো দেখে যে ভাই রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে, সে সামনে গিয়ে দৌড়ে গিয়ে, ভাই তোর কি হয়েছে তুই বল না কি হয়েছে, ধাক্কাচ্ছে। বলে যে আমি যদি একটা মানুষ এটা যদি না হয় তাহলে আমি কিছুই ফিল করবো না, আমি তো একটা মানুষ ধরছি, নাড়াচ্ছি বারবার, কোনো অ্যান্সার দিচ্ছে না যে কেন আমি এরকম করছি কেন এরকম করছি। একটা সময় মনে আছে যে আমি ছাদের মধ্যে একজনের সাথে এরকম কথা বলছিলাম, মাঝে সে জিজ্ঞেস করছে যে তুই কার সাথে কথা বলছিলি, কিন্তু আমি তো একজন মানুষের সাথে কথা বলছিলাম, তো হয়তো এরকমভাবে আমি যে ধাক্কাছি মানুষটাকে, সেই মানুষটাও তো এখন আমি তো হয়তো মানুষ ছিল না, হয়তো বা কী ছিল আমি জানি না, বারবার না আছে আমার ভাই এটা হতে পারে না, এটা ইম্পসিবল, টোটালি আউট মানে আউট অফ মাই নলেজ, এরকম কখনো হতে পারে না। তো এর মধ্যে আপনার ইউএসএ থেকে খবর আসলো যে একটু একটু ডিফারেন্ট, মানে উনি হঠাৎ করে ফোনে ঘটনা যে ইউএসএতে খবর এসছে যে চাচা, ওনার চাচা ইউএসএ থাকে, বলেছে যে ফাহাদের শরীর খুব খারাপ, ও হসপিটালে আছে, তোমরা সবাই ওর জন্য দোয়া করো। এটা শুনে সাথে সাথে ঢাকা চলে,
মানে ঢাকাতে আছে উনি আর
খবর আসছে কুমিল্লায় আছে,
কুমিল্লায় আছে আর ঢাকাতে খবর আসছে যে না ওখানে ইউএসএতে সে
ইউএসএতে অসুস্থ এবং সবাই মানে ওর জন্য সবাই দোয়া করো। জিনিসটা খুব বিদ্ভুত মানে খুব অদ্ভুত
ব্যাপার, মানে এখানে যে আছে তাকে আরেকজন বলছেন যে ইউএসএতে সে অসুস্থ
অসুস্থ। তো সে ঢাকায় সাথে সাথে চলে আসে এবং মুক্তিপুর ডিরেক্ট সাথে সাথে মা বাবার সাথে আসে, এবং ওনারা এসে খুব উত্তেজিত হয়ে যায়, তাহলে আমাদের সাথে প্রতিদিন কি ঘটছে, খুব ভয় লাগছে জিনিসটা বলতে, কেমন জানি লাগছে আর কি বলতে, যে আমার সাথে এগুলো কি ঘটছে প্রতিদিন, আমি আমার ছেলেকে দেখছি আসছে যাচ্ছে আসছে যাচ্ছে, অথচ এটা কি আমার ছেলে অসুস্থ, এখানে
এসিটা দিয়ে দেন ঘামছে একদম পুরোপুরি। তারপরে
না আমার কাছে আসলে সিরিয়াসলি ঘটনাটা অদ্ভুত লাগে। তো
হঠাৎ করে সে বলে যে না তোমরা সবাই আল্লাহর কাছে দোয়া করো, ও যেন আমাদের কাছে সুস্থ হয়ে ফেরত আসে। বলে আপনি কি বলতেছেন এগুলো, আমাদের আমার কাছে প্রতিদিন আমার ছেলে আসে রাত্রেবেলা। তাহলে ওকে ওকে বাংলাদেশে আসে নাই? বলে যে আমি কিছু বলতে পারবো না, তোমার জাস্ট আল্লাহর কাছে খুব দুই তিন দিনের মধ্যে খবর আসলো এবং খবরটা ওনার ফুফা পায়। ফুফা ফুফাকে জানানো হয় যে ভাই উনি ওর ফাহাদ উনি মারা গেছেন আর কি, তো ওনার লাশ নিয়ে আমরা বাংলাদেশে আসছি।
অদ্ভুত ব্যাপার,
অদ্ভুত ব্যাপার, টোটালি অদ্ভুত ব্যাপার। এবং বিশ্বাস করতে পারছেন না এতদিন যা হচ্ছে তার সাথে যদি এটা জোড়া দিই, কিছুই মিলার কথা না, কিছুই মিলবার কথা না। তো বাংলাদেশ আসার পর তো ওনার মার রাইট সাইডটা প্যারালাইজ হয়ে যায়, আপনার মুখের রাইট সাইডটা, উনি কথা বলতে পারতেন না। তো এটা দেখার পরে বাবাও মোটামুটি বাকরুদ্ধ হয়ে পড়ে। আর অদ্ভুত ব্যাপার হচ্ছে যখন কফিন থেকে লাশটা বের করে, বের করার পরে মানে সবাই বিলাপ করে কান্না করে না রাসেল ভাই। তো ওই আপু লাশ ধরে যা বলছিল যে ভাই আমাকে ছেড়ে এভাবে তোরা কিভাবে এভাবে চলে গেলি, তো হাতটা যখন ধরতে যায়
এটা খুব অদ্ভুত জায়গা,
হাতের মধ্যে কোনো আঙ্গুল বানিয়ে রাসেল ভাই, ডান হাতটা যখন উঠায় ওই হাতের জায়গাতে কোনো ওই হাতে কোনো আঙ্গুল ছিল না। আমি ছিলাম না, তাহলে আসলে জিনিসগুলো কি ঘটেছিল আমাদের সাথে, আসলে এটা বলার পর একটু টোটালি ইমোশনাল হয়ে যায় আমার কাছে। আমি যাচ্ছিলাম, আমি বুঝছিলাম না আপনার কাছে জিনিসটা শেয়ার করবো কিনা, আপনি অপরচুনিটি দিয়েছেন আজকে শেয়ার করলাম। আসলে
থ্যাংক ইউ সো মাচ। আপনার পেশেন্টের নামটা কি বললেন যেন?
সাবিরা চৌধুরী,
ডাক নাম বললেন মুক্তি। আপনাকে অনেক ধন্যবাদ, যদি আপনি শুনে থাকেন আপনার ঘটনাটা আমরা শুনালাম। এবং আমি দেখতে পাচ্ছি যে আমি এসএমএস শোনার ফাঁকে ফাঁকে মাঝে মাঝে এসএমএস দেখছিলাম, অনেকেই প্রশংসা করেছেন এবং মনির আমাদের এসএমএস করছেন। আচ্ছা আমি আমি এসএমএসগুলো একটু পরে এসে পড়ছি, আমাদের আসলে একটা বিরতি এখন না নিলেই না। নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনা পাঠিয়ে দিন আমাদের কাছে। যারা ফেসবুকে কানেক্টেড থাকতে চান চলে যান www.facebook.com/radio.50 অথবা www.facebook.com/bhutafm.russell। আমরা একটু পরেই ছোট্ট একটা বিরতির পরে ফিরে আসবো, দারুণ দারুণ সব ঘটনা আপনার জন্য ওয়েট করছে, কোথাও যাবেন না, স্টে টিউনড রেডিও 50 এন্ড ডোন্ট স্টপ দ্য 50।
This track was downloaded from FusionBD.com.
Bhoot FM, the night comes alive with Gramophone.
সবসময় রেডিও ফুটি, আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা, এবং চলছে ভূত এফএম। আপনারা অনেকেই বলেছেন ব্যাকগ্রাউন্ড মিউজিকের অনেক প্রশংসা করেছেন, দেখেছেন অসম ভাইয়া কে কেউ বলছেন যে একটু লাউড লাগছিল মাঝখানে মাঝখানে। আমি আপনাদের একটা ছোট্ট উদাহরণ দিই, আমরা যখন সাধারণত আপনাদের অডিও ক্লিপগুলো শোনাই যেগুলো ঢাকার বাইরে থেকে আসে, দেশের বাইরে থেকে আসে, বিভিন্ন জায়গা থেকে আসে, ঢাকার মধ্যে থেকেও আসে, তখন কিরকম অস্বাভাবিক লাগে? খুব বেশি ভালো বা খুব বেশি মাঝে মাঝে খারাপ? না, সেটা লাগে না, কারণ সেটা লাইভ থাকে না, এটা খুব সহজ বোঝাটা। এবং আপনি যদি সত্যি কথা বলতে যে এখানে যে সমস্ত অসামঞ্জস্য দেখবেন সেটা হচ্ছে যে একটা একটা লিনিয়ার ঘটনা নন লিনিয়ার হয়ে যায় যখন লাইভ কেউ বলে, তখন আগে পিছিয়ে এটা হয়, এবং সেটার সাথে মিউজিকটা মেনটেন করতে গিয়েও কিন্তু খবর হয়ে যায়, মিললে তো খুব ভালো, না মিললে খুব খারাপ। বাট যখন দেখবেন যে খুব স্মুথ যাচ্ছে তখন বুঝবেন যে আমরা অডিও ক্লিপ প্লে করছি। এনিওয়ে, আমরা অডিও ক্লিপ প্লে করবো আজকে, হয়তো মানে করবো না, আমি জানি না এখন রেডি আছে কিনা কোনো কিছু। আপনাদের গত সপ্তাহে কিছু ছবি দিয়েছি, পোস্ট করেছিলাম আমার ফেসবুকে, আপনারা সবাই দেখেছেন এবং সেটা নিয়ে কমেন্টও করেছেন অনেকে। আপনারা ছবিগুলো একটু ক্লোজ মানে একটু একটু জুম করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে একটু মানে খুব কাছ থেকে যদি একটু ভালোভাবে দেখেন কিছু পেয়েও যেতে পারেন ছবির মধ্যে। আমি আপনাদের যেটা জানতে চাচ্ছিলাম যে এই ছবি নিয়ে আপনার কি ধারণায় মানে আপনার মতামত থেকে, আপনার ওপিনিয়ন জানতে চেয়েছিলাম। ওকে, আচ্ছা, আকাশ আমাদের এস এম এস করেছেন এবং আমি অনেকের এস এম এস কিন্তু এখন
দেখা গেছে আগেই করেছিলেন এবং অনেকের এসএমএস মিস করবো, আই এম রিয়েলি সরি ফর দ্যাট, বাট যাদের যাদের দেখতে পাচ্ছি আমি পড়ে ফেলছি। এবং আমাদেরকে সিজন এসএমএস করেছেন তার আচ্ছা, এবং আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি শোভন ভোলা থেকে, আরিফ ভাই কেমন আছেন, এবং তিনি বলছেন যে তিনি ওই ঢাকা স্টেডিয়ামে আপনার সাথে পরিচয় হয়েছিল আলিফ। সাজিদ আমাদের কামরাঙ্গি চর থেকে লিখেছেন যে তিনি ভূতাসম অনেক পছন্দ করেন, আমাদেরকে শুনছেন রানা, সেলিম, মিঠুন, এবং আমাদেরকে হিমেল চৌধুরী গাজীপুর থেকে এস এম এস করছেন, আমাদেরকে স্পর্শ এস এম এস করছেন, এস এম এস করছেন জি এস আদর ধানমন্ডি 15 নম্বর থেকে আর কি। সাদ্দাম আমাদেরকে রানীগঞ্জ থেকে এস এম এস করছেন, দীপ্ত মিনি মিরপুর 2 থেকে এস এম এস করছেন, জসীম আমাদের মঙ্গলা থেকে এস এম এস করছেন, এস এম এস করছেন বিকাশ জিনিজিরা থেকে, ইমা আমাদের এস এম এস করছেন, এবং সেকেন্ড স্টোরিটার অনেক প্রশংসা করছেন তানিয়া আহনাফ আমাদের এস এম এস করছেন, এবং তিনি মোহাম্মদপুর থেকে এস এম এস করছেন, ফার্স্ট স্টোরিটার কাছে অনেক বেশি ভালো হচ্ছে। ইলিয়াস আমাদের মুক্তা কাছে থেকে এস এম এস করছেন, কালকে এক্সাম, তারপর তিনি শুনছেন আপনার পরীক্ষা খারাপ থাকলে কিন্তু ভূতাসন কোনোভাবেই দায়ী থাকবে না, সুতরাং এখন পড়াশোনায় মনোযোগী হওয়া উচিত, আমি সেটাই বলবো। ইমরান আমাদের এস এম এস করছেন, এস এম এস করছেন লিমন, তাকিদ এস এম এস করছেন গোলাম রাব্বি ফ্রম মিরপুর ঢাকা, এবং আমাদেরকে এস এম এস করছেন দেখতে পাচ্ছি মিম, এবং আমাদেরকে সালভির এস এম এস করছেন, সালভির আহমেদ কেরানীগঞ্জ থেকে এস এম এস করছেন, রুনা আমাদের এস এম এস করছেন, শিপলু আমাদের এস এম এস করছেন, আরও অনেকে আসলে একে একে আসি আমরা, আমরা ফেসবুকেও দেখতে পাচ্ছি অনেকে আমাদের এস এম এস করছেন। আই লাভ ভূতাসন লিখেছেন হাসান বিন নাজিম, এমডি রায়হান আমাদের এস এম এস করছেন, লিখেছেন আজকে অনেক ভয় লাগছে, সো ভাই ভয় পাচ্ছি, এটা আমার পেজে ছিল। এছাড়া ফুটপির যে পেজ রয়েছে সেখানে আমি দেখতে পাচ্ছি যে ভূতাসন নিয়ে অনেকেই অনেক আজকের স্টোরিগুলো নিয়ে কমেন্ট করছেন, এবং ম্যাক্সিমাম পজিটিভ কমেন্ট যেহেতু সেগুলো আমি মোটামুটি নাম পড়ে ফেলছি ফেলি, এবং আমি দেখতে পাচ্ছি যে ফালাক বৃষ্টি আমাদের এস এম এস এখানে কমেন্ট করেছেন আমাদেরকে এখানে দেখতে পাচ্ছি। রনি জামান লিখেছেন এটাকে অরিজিনাল পেজ, ভাই আমি যে দুটো লিঙ্ক দিয়েছি এই দুটো অরিজিনাল না হওয়ার কোনো কারণ নেই। আমাদেরকে ছাড়াও দেখতে পাচ্ছি সুমন খান বলছেন যে তিনি শুনছেন, আমাদেরকে ছাড়াও দেখতে পাচ্ছি যে আমাদেরকে অনেকেই এখানে হৃদয় খান এইচ এ আমাদের এস এম এস করেছেন, আমাদেরকে ছাড়াও এস এম এস না কমেন্ট করেছেন, আহসান আকাশ সহ আরও অনেকে কমেন্ট করেছেন, আপনি এখানে যেতে পারেন, কমেন্ট করতে পারেন, আমাদের এস এম এস করতে পারেন, যেটা আপনার ইচ্ছে সেটা করতে পারেন, কোনো সমস্যা নেই। এবং এই মুহূর্তে আমি একটা ঘটনা বলবো, কোইনসিডেন্স ব্যাপারটা আপনার কাছে কি মনে হয় যে সবসময় লাইফে কিছু কিছু এরকম ইনসিডেন্ট থাকে, যে কোনো আমরা বলি যে কোইনসিডেন্স, এটা একটা কোইনসিডেন্স, এটা ঘটে গেছে, বা এটা অনেক সময় আমরা বলি যে না এটা এত সিরিয়াসলি নেওয়ার কিছু নেই। হ্যাঁ, সিরিয়াসলি নেওয়ার কিছু নেই ততক্ষণ পর্যন্ত আপনি ক্ষতিগ্রস্ত না হচ্ছেন, তাই না? যে মুহূর্তে আপনি ক্ষতিগ্রস্ত হবেন সেই মুহূর্তে আপনার কথা সুর বদলে যাবে, তখন আপনি বলবেন সিরিয়াস হলেই হয়তো ভালো ছিল। আমি পড়ছি এরকম একটা ঘটনা, লিখছেন, হ্যালো রাসেল ভাইয়া, আমি জানি আপনি সবসময় ভারত দলে, তাই কেমন আছেন জানতে চাইলাম না, আমি আমেরিকায় থাকি তাই চাইলে স্টুডিওতে আসা সম্ভব না, ঘটনাটা স্বপ্ন নিয়ে। ঘটনাটা ঘটে আমাদের অনেক আজকের মানে ব্যাক টু ব্যাক আমরা স্বপ্নের ঘটনা শুনছি, তাই না? ঘটনাটা এবং আমি যদি আজকে কোনো কিছু চিন্তা করে যে এটা পড়তে শুরু করলাম এরকম না, বেশ কিছু ঘটনা ছিল তার মধ্যে এটা পড়তে শুরু করেছি। ঘটনাটা ঘটে 25 জুলাই 2014, আমরা এখানে এসেছি 8 দিন হয়েছে। আমার দাদা খুবই অসুস্থ ছিলেন, তার বয়স কমপক্ষে 95। তিনি আব্বুর উপর অনেক নির্ভরশীল ছিলেন। আমরা ভিসার জন্য প্রায় 14 বছর আগে অ্যাপ্লাই করেছিলাম, তাই আর কিছুই করার ছিল না। যাই হোক, আমি 25 তারিখে একটা স্বপ্ন দেখি। আমি এর চেয়েও অনেক বেশি খারাপ স্বপ্ন দেখেছি, কিন্তু ওই দিন আমি যে স্বপ্নটি দেখলাম তা অনেকটা 2012 মুভিতে ধ্বংসের মতো, পৃথিবী ধ্বংস হচ্ছিল যেভাবে সেরকম ধ্বংসের মতো ছিল, কিন্তু মুভিটার থেকেও অনেক বেশি ভয়ঙ্কর। আমি এমন স্বপ্ন আগে কখনো দেখিনি। সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে স্বপ্নটা দেখে আমি খুব কষ্ট পেলাম, কষ্ট পাওয়ার মতো কিছুই ঘটেনি, দেখছি সব কিছু ধ্বংস হয়ে যাচ্ছে, এছাড়া নির্দিষ্ট করে বলার মতো তেমন কিছু দেখিনি, শুধু দেখেছি একটা বাবুই পাখির বাসা ভেঙে গেল। স্বপ্নে শুধু বারবার একটা কথাই আমি শুনতে পাই, সেটা ছিল আর মাত্র 7 দিন। আমি আম্মু আব্বুকে কথাটা বললে তারা বলে রাতে ভূতাসম শুনেছিলাম তাই এমন স্বপ্ন দেখেছি, কিন্তু আমি আমার মন মানছিল না, আমি আব্বু আম্মুকে 7 দিনের কথাটা বলতে ভুলে যাই, কিন্তু আমার মনের ভেতর অদ্ভুত কষ্ট কাজ করতে থাকে, আমি কাউকে বোঝাতে পারছিলাম না। আমি বিশ্বাস করতাম কিছু কিছু ভোরের স্বপ্ন সত্যি হয়, আমার ক্ষেত্রে তা আগেও হয়েছে, যেগুলো কাউকে বলেছি সেগুলো পরে সত্যি হয় নাই, শুধুমাত্র সেই কারণেই আমি কথাটা আব্বু আম্মুর সাথে শেয়ার করি।
আমি কোনোভাবেই চাচ্ছিলাম না যে এমন কিছু ঘটুক, কিন্তু আমার কষ্ট কিছুতেই কমছিল না। আমি নিজেও এটা ভেবে অবাক হই। কষ্টটা এমন ছিল যেন আমার খুব 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 কাছের কারো কোনো বড় ক্ষতি হতে চলেছে। আর মাত্র 4 দিন পরে ঈদ, তাই ব্যস্ততার কারণে 2 দিনের মাথায় আমি স্বপ্নের কথা ভুলে যাই। কিন্তু 7 দিন পরে যখন ঢাকায় আমার দাদার সাথে স্কাইপে কথা বলার জন্য অপেক্ষা করছিলাম, আমার ফেসবুকের ইনবক্সে কেভিন জয়ের একটা মেসেজ আসে। এবং এই মেসেজটা ছিল এরকম, যে আওয়ার গ্র্যান্ডফাদার ইজ ডেড। মেসেজটা আসে 8:55 এবং 8:55 এবং আর 9টাতে আমার দাদুর সাথে স্কাইপে কথা বলার কথা ছিল, এবং ঈদের 2 দিন পরে আমার দাদা মারা যান। জয় খুব দুষ্টু ছিল, ও দুষ্টুমি করে এমন মেসেজ দিতে পারে আমি জানতাম। আমি যখন মেসেজটা পাই, আব্বু আম্মু খাচ্ছিলেন, আমি মেসেজটা পড়তেই চোখে পানি চলে আসে, এবং আর সাথে সাথে আমি তাদের বলি, আমি আর সাথে সাথে তাদের কিছু বলি না এবং দৌড়ে ঘরে চলে যাই। এবং কিন্তু আমার ঘরে ঢোকার সাথে সাথেই ওই স্বপ্নের কথাটা মনে পড়লো যে আমাকে প্রথমবার বাবুই পাখির বাসা আমার দাদাই দেখিয়েছিলেন। খুব কষ্ট হলো এটা ভেবে যে হয়তো আমি ব্যাপারটা বুঝতে পেরেছিলাম কিন্তু কিছুই করতে পারিনি, ব্যাপারটাকে আমি পাত্তাই দেইনি। খুব গিলটি ফিল করছিলাম এবং দাদাকে আমি খুবই শ্রদ্ধা করতাম। হয়তো স্বপ্নটা দেখেছিলাম, হয়তো ওটা আমার জন্য একটা সতর্কবাণী ছিল। স্বপ্নের কারণটা বুঝতে পেরে আমার কষ্টটা বেড়ে গেল, নিজেকে অপরাধী মনে হতে লাগলো। এর ঠিক 3 দিন পরে আমি আবার স্বপ্ন দেখি, সেটা ছিল এরকম যেন আমার দাদা আমাকে কিছু উপদেশ দিচ্ছেন, সাধারণ উপদেশ যা তিনি আমাকে সবসময় দিয়ে থাকেন। কিন্তু তার শেষ কথাটি শুনে আমি চমকে যাই। তিনি বলেন, দাদু স্বপ্নটা শুধু তুমিই দেখেছ, মন খারাপ করো না। কথাটার মধ্যে তার আঞ্চলিক টানটা পর্যন্ত ছিল। তারপর থেকে আমার ভেতরে যে কষ্টটা ছিল তা কিছুটা কমে যায়। আমার মনে হয় দাদা আমাকে কথাটি বলছিলেন আমার কষ্ট কমাতেই, আমাকে সান্ত্বনা দিতেই। এই পুরো বিষয়টি আমি আমার পরিবারের কারোর সাথে শেয়ার করি না, কারণ আমি জানি কেউ বিশ্বাস করবে না। আমার জীবন এমন আরো অনেকবার আমার জীবন এরকম হয়েছে, আমার অনেক স্বপ্ন সত্যি হয়েছে, ওই ঘটনাগুলো ভূত প্রেমের জন্য অ্যাপ্রোপ্রিয়েট না, বিষয়গুলো একেবারেই আমার ব্যক্তিগত। যাই হোক, আমি এই ঘটনা যদি ভূত প্রেমে নাও পড়া হয় তাহলে তিনি জানাতে বলেছেন তাকে, বাট আমরা ঘটনাটা পড়ে ফেলেছি। অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ, একটা চমৎকার ঘটনা আমাদের উপহার দেওয়ার জন্য। এবং এই যে ঘটনাটা ঘটতে যাচ্ছিল সেই ঘটনা নিয়ে একেবারেই কেউ পাত্তা দেননি। যিনি ঘটনাটা নিয়ে যার সাথে ঘটেছে তিনি ফিল করছিলেন যে কিছুটা ঘটতে পারে। আমি জানি না যে স্বপ্নে দেখেছেন বলেই সত্যি হয়েছে নাকি পরের ভাবনাটা একটা প্রেশার ক্রিয়েট করেছে। মানে আমার কাছে মনে হয় যে ইচ্ছাও একটা বিরাট শক্তি। আপনি যদি সবসময় মনে করেন খারাপ কিছু ঘটবে, তবে সেই ইচ্ছার যে শক্তিটা, সেই শক্তিটা হয়তো কোনো না কোনোভাবে তার শক্তি ফলাতে পারে এবং ঘটনা ঘটে যেতে পারে। আমার কেন যেন মাঝে মাঝে এটা মনে হয়, যদি ইচ্ছাকে আমরা সত্যি শক্তি বলে মানি। তো আমার কাছে, আমি জানি না যে স্বপ্ন দেখেছেন বলেই সেটার কারণে এটা সাথে কোনো রিলেশন আছে কিনা, নাকি পরে স্বপ্ন দেখার পরে উনি এটা নিয়ে অনেক বেশি ভেবেছেন বলে কিছু হয়েছে কিনা, এটা নিয়ে এই প্রসঙ্গ এখানে আসছে না। বাট ঘটনাটা খুবই অদ্ভুত। আপনারা যদি একে কোইন্সিডেন্স বলেন আমার কোনো আপত্তি নেই, আপনারা যদি বলেন যে না এটা তেমন এত গুরুত্ব দেওয়ার মতো কিছু নেই আমার কোনো আপত্তি নেই, আপনারা যদি ভয় পেয়ে থাকেন তাহলেও আমার আপত্তি নেই, আপনারা যদি বলেন যে না ভয় পেয়ে মানে না পেয়ে থাকেন তাহলে অবশ্যই একটা আপত্তি আছে, অনেক কষ্ট করেছি আমরা, বাট সেটা বিফল হয়ে যাবে আর কি। এনিওয়েজ, আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু SMS আসছে, ইভা, তারপরে আমাদেরকে পূর্ণিমা, তারপরে উপমা, সবাই SMS করছেন এবং ভূতাফেম নিয়ে তারা নিয়মিত ভূতাফেমের দর্শক। ও মাই গড, আপনারা দর্শক কেন? নাবিল মগবাজার থেকে আমাদের SMS করছেন, ঘটনাগুলো খুব তার কাছে ভালো লেগেছে। আমাদের কিছুটা আতিক SMS করেছেন চর ফ্যাশন থেকে। এছাড়া আমাদেরকে প্রিয়াঙ্কা কেরানীগঞ্জ থেকে SMS করেছেন, সাইদ আখি, আমাদের সৈয়দ আখি হবে, আমাদেরকে SMS করেছেন নারায়ণগঞ্জ থেকে। আমাদেরকে SMS করেছেন আকাশ এবং অসীম সিলেট থেকে, দুজন মিলে তারা শুনছেন। মনির আমাদের কোনাপাড়া থেকে SMS করেছেন, আলামিন আমাদের SMS করেছেন। এছাড়াও আমাদেরকে সিথি SMS করছেন মহাখালী থেকে, আমাদেরকে নুরুল রাজশাহী থেকে SMS করেছেন। এছাড়াও আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি টুম্পা, এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি শাহাদত পলাশ, এবং আমাদেরকে SMS করছেন এছাড়া দেখতে পাচ্ছি আরও অনেকেই। আমি দেখতে পাচ্ছি যে একেই মানে একজনই অনেক SMS পাঠাচ্ছেন, মানে আতিক আমাদের SMS করছেন আমাদেরকে। এছাড়াও দেখতে পাচ্ছি খুলনা থেকে আনোয়ার এবং তার ওয়াইফ আফরিন,
এবং লাবিদ আমাদেরকে এসএমএস করেছেন এবং দুই উইক পরে তিনি ভূত এফএমে ফিরে আসেন। ওয়েলকাম ব্যাক। এবং আশা করছি এখন থেকে এরকম হারিয়ে যাবে না। নাজ আমাদের ধানমন্ডি থেকে এসএমএস করেছেন। সেকেন্ড স্টোরিটা অনেক পেইনফুল এবং ফ্যামিলিটার প্রতি তার সমবেদনা রইল, সেটা তিনি জানিয়েছেন। থ্যাংক ইউ। আমাদেরকে ছাড়াও জুনায়েদ এসএমএস করেছেন এবং আমাদেরকে আমির শাহিন এসএমএস করেছেন। যাই হোক, আমরা চলে যাব আমাদের একটা ছোট্ট বিরতি নিতে হবে। আবারও বিরতি নেবার সময় চলে এসছে। আসলে মাঝখানে একটা অনেক লম্বা ঘটনা ছিল, সেই জন্য এরকম হচ্ছে। তার মধ্যে আর কিছু এসএমএস বললাম আমরা। সো কোথাও যাবেন না, প্লিজ আমাদের সঙ্গেই থাকুন। এবং আমি আরও একবার জানিয়ে দিই যে আমাদের যদি এস এম এস করতে চান মোবাইলের মেসেজ আপনাকে টাইপ করুন ফুর্তি FURTI স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমাদের ইমেল করতে চাইলে আপনি চলে যান আমাদের ইমেল অ্যাড্রেসটা মনে রাখতে হবে এবং সেটা হচ্ছে bhutfm@radiofurti.fm উইচ ইজ bhutfm@radiofurti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনাগুলো পাঠিয়ে দিন আমাদের কাছে। ফেসবুকে কানেক্টেড থাকতে থাকতে চাইলে চলে যান www.facebook.com/radiofurti অথবা www.facebook.com/bhutfm.rasel। ছোট্ট বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি একটু পরে। কোথাও যাবেন না, স্টে টিউনড রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
This track was downloaded from fusionbd.com.
Bhut FM, the night comes alive with Gramophone.
আরেকবার সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, শুনছেন সব সময় রেডিও ফুর্তি 88.5 FM। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকে অতিথিরা চলছে ফুর্তি FM। আপনারা সবাই অনেকেই প্রশংসা করছেন এবং আমি দেখতে পাচ্ছি যে অনেকেই কমেন্ট করছেন ফেসবুকে, তো জমজমাট অবস্থা সবার, এবং সেই সাথে এসএমএসেও প্রচুর এসএমএস। আমরা এখন কথা না বাড়িয়ে আগে আর একটা ঘটনা শুনে আসি। আমাদের আরও একজন অতিথি এখানে আছেন, আপনার নামটা প্লিজ একটু বলবেন এবং আপনি কোথা থেকে এসছেন। আপনার যে ঘটনাটা সেই ঘটনাটা একটু আমাদের বলবেন। তবে একটা জিনিস, যে এই ঘটনাটা খুব অদ্ভুত, কিন্তু আপনি আমাকে অফ এয়ারও বারবার করে বলছিলেন যে ঘটনাটা সত্যি। আপনি কিভাবে শিওর হলেন যে ঘটনাটা সত্যি?
কারণ এটা আমার, আমি যে মামার কথা বলছি, আমার মার কাজিন,
মোটামুটি সেই ঘটনা যে ঘটেছিল এটা কি আপনাদের পরিবারের সবাই জানেন?
সবাই জানেন।
আচ্ছা, গ্রামবাসীও জানেন?
গ্রামবাসীও জানে, বিশেষ করে আমার মামার দিকের যারা সবাই জানে, আমার মা, আমার মামারা, অন্যান্য
সবাই জানেন। ওকে, কি ঘটেছিল একটু আমাকে বলুন তো।
এটা আমাদের গ্রাম থেকে দু তিনটা গ্রাম পরের একটা গ্রামে আমার মার খালা বাড়ির ছেলে, তো খালার ছেলে এটা, মার কাজিন। তো আমি বেড়াতে গেছিলাম সেখানে, এসে তো মামা আমাকে ও রাত্রেবেলা আমাকে ঘটনাটা বললো। তো মামার নামটা আমি বলতে চাই না, মামা আমাকে বললো যে মামা আমার খুব জ্বর ছিল, তো আমি সামনের বারান্দায়, একটা কাঠের ঘর ছিল, তো সেখানে মামাকে আমার নানু শোয়ে রাখছিল। তো প্রচণ্ড জ্বর ছিল তখনকার দিনে, তো অনেকদিন আগের ঘটনা, জ্বর মাপার তো কোনো গন্ধ ছিল না, বাট প্রচণ্ড জ্বর ছিল। নানু ছিল পাখের ঘরে, ওই তার জন্য রুটি বানাতে ছিল এরকম কিছু। তো অনেকক্ষণ পরে আমার নানু খেয়াল করলো যে ওই মামার আর কোনো কান্নাকাটি বা কোনো শব্দ পাইতেছিল। তো মামার নাম ধরে ডাকতে ডাকতে আমি ওই পাখের ঘর থেকে সামনের বারান্দায় আসলো। তো এসে দেখলো যে উনি মামা নাই, মামা বিছানায় শোয়া ছিল, উনি শোয়া নাই, মানে কোনো মানুষ নাই সেখানে। তো নানু বললো যে কি ব্যাপার, তো ওনার দিকে দরজা খোলা, বাকি সামনে দরজা বন্ধ ছিল, দরজাটাও বন্ধই আছে। তো নানু এদিক থাকালো, ওদিক থাকালো, জানা টানা সব বন্ধ। তো নানু তো অবাক হইলো যে কি ব্যাপার, এখানে ও শোয়ানো ছিল, সেখানে ও নাই, কি ব্যাপার। তো নানু এদিক সেদিক তাকাইতে ছিল, তো দেখলো যে ওই যে দরজার ফাঁক থাকে, যে লাকড়ির ঘরে একটাই থাকে কিন্তু, মানে দোর বলে আমরা গ্রামে, দরজার উপর দিকে একটা জায়গা খালি থাকে, মানে ফাঁকা থাকে, ওইখানে মামার যে মাফলারটা ছিল গলার, সেই মাফলারটা ওইখানে দাঁড়িয়ে আছে, বাট দরজাও বন্ধ, মামা নাই। তো নানু দরজা খুলে বের হইলো, বের হইয়া পাশের ঘরে গেল যে কি ব্যাপার, ও কি তোমাদের বাসায় আসছে কিনা। তো না, আমাদের বাসায় তো আসে নাই, মানে বাড়ির প্রত্যেকটা ঘরে গেল কিন্তু কোথাও মামা নাই। তো নানু হয়তো মনে করলো যে পুকুর ঘাটে গেছে অথবা কলে গেছে বা বাইরের টয়লেটে গেছে, ওয়েট করতেছিল না। 10 মিনিট আধা ঘন্টা হয়ে গেল, মামা আসতেছে না। তো নানু খুব অবাক হইলো, কি ব্যাপার, ওর গায়ে একটু জ্বর, অথচ ও আসে না, ও কোথায় গেল? তো আমার অন্যান্য মামারা পাশে একটা অনেক বড় বাজার ছিল, ওই বাজার খবর দিল যে এরকম ঘটনা, ওরে পাইতেছে না, কি ব্যাপার, তোমাদের এখানে গেছে কিনা। তো যাকে নানু পাঠাইছে তাই সে এসে বলে যে না, সে বাজারেও নাই, আর তারা বলছে না এখানে আসে না। এসে তারাও অবাক, কি ব্যাপার, এত জ্বর নিয়ে এসে কোথায় যাইতে পারে? তো সবাই খুব টেনশনে, নানু কান্নাকাটি শুরু করে দিল, কি ব্যাপার, ও কোথায় গেল? তো এক লোক বললো কি যে দেখেন কান্নাকাটি করেন না, ওই আমাদের যে পাশের মসজিদের যে ইমাম ওনাকে ডাকেন, ওনাকে ডাকলে উনি দেখেন কিছু বলতে পারে কিনা, কারণ জিনিসটা একটু অদ্ভুত মনে হইতেছে। যেখানে ঘরের দরজা বন্ধ এবং তার গলার মাফলারটাও এখানে দরজার সাথে মানে পাওয়া গেছে, ও নাই দরজা মানে পিছনে ঘরের পিছনের দিকেও সে যায় নাই, যেহেতু নানু এখানে ছিল। তো জিনিসটা কিন্তু সহজ মনে হইতেছে না, আপনি ওই ইমাম সাহেবকে ডাকেন। তো যাই হোক, কেউ কাউকে মানে অন্য কোনো লোক গিয়ে ওই এই যে আরে ডাকলো, ইমাম সাহেবকে ডাকলো। ডাকার পরে উনি বললো যে দেখেন আমি হয়তো চেষ্টা করে দেখতে পারি, বাট আমি বলতে পারি না ও কোথায় আছে, কি কি অবস্থা আছে। এদিকে কি ঘটলো, মামাকে যখন মামা শোয়া ছিল তখন মামা দেখলো যে ওনার মানে ওনার খাটের পাশে খুব সুন্দরী একটা মেয়ে এসে দাঁড়ালো। তো মামা দেখে অবাক হয়ে গেলো যে কি ব্যাপার, এত সুন্দর একটা মেয়ে কোথা থেকে আসলো? তো এসে বললো কি যে তুমি চলো আমার সাথে। তো মামা মানে বললো এবং ওই উঠে নিয়ে যাইতেছে, এগুলো সব উনি ফিল করতেছে যে আমি খাটের উপরে নাই, আমি আমাকে নিয়ে যেতেছে কেউ এরকমের। তো মামাকে নিয়ে নাকি কোনো একটা শহরের একটা
মহলে নিয়ে গেল বা কি এগুলো তুমি?
না না, মামা বুঝতেছে আমি শূন্যের উপরে আছি বা মানে চলতেছি, গায়ে বাতাস বাঁচতেছে, এটা মামা একটা ফিল করতেছে। তো একটা শহরে নিয়ে গেল, এটা আসলে আসলে ভাই মনে হইতেছে কি অলৌকিক কোনো একটা ঘটনা, অবাস্তব, জাস্ট বানানো গল্পের মতো, বাট মামা আমাকে বলছে তার নিজের মুখে। তো যাই হোক, সে ওই সিটিতে নিয়ে গেল, নিয়ে একটা মিষ্টির দোকানে মামাকে বসাইলো। তো মিষ্টির দোকানে ঢোকার পর জিজ্ঞেস করলো তুমি কি খাবা? তো মামা তো অবাক যে আমি কোথায় আসলাম, কি খাবো আমি? তো একটা বড় বর্তনে প্লেটে করে ওনার জন্য মিষ্টি নিয়ে আসলো। মিষ্টি খেয়ে তো মামা আরো অবাক যে দুনিয়াতে এত সুস্বাদু মিষ্টি হতে পারে, সেটা ওনার কল্পনার অতীত। যাই হোক, মিষ্টি খাওয়ার পরে ওনাকে নিয়ে গেলে বলে চলো তুমি আমার সাথে যাবা। মামা জিজ্ঞেস করলো কোথায়, বললো যে তুমি পড়াশোনা করো না, আমার সাথে তুমি যাবা। তো মামা যাইতেছে এরকম যে জাস্ট মানে যাইতেছে কোথাও যাইতেছে এরকমের। এদিকে নানু তো খুব কান্নাকাটি এবং ওই যে ইমাম সাহেব যে ডাকা হয়েছে উনিও টিকিট টিকিট দিতেছে, উনি পানি পড়া দিয়ে ঘরের চারপাশে ইয়ে করলো, তারপর কি মানে তাবিজ তাবিজ লেখলো, কি এসব করলো, বালি পড়লো, বালি পড়ে বাড়িতে ছিটাইতেছে, এরকম অবস্থা। তো মামাকে ওই মেয়েটা নিয়ে গেল, এটা দিন দিন হবে সম্ভবত, আমি আমার যতটুকু মনে হইতেছে এখন পর্যন্ত ঘটনে। তো ওই ওর শহরে নিয়ে গেল, ওর যে স্থানে থাকে ওই মেয়েটা সেখানে নিয়ে গেল। নিয়ে গিয়ে ও মামাকে একটাকে দাঁড় করায় বলে যে তুমি এখানে দাঁড়াও, আমি একটু কথা বলে আসি। তো উনি কয়েকটা মেয়ে দূরে দাঁড়ানো ছিল, ওখানে কথা বলতেছিল। তো মামা দূর থেকে দেখতেছে এবং একটু একটু মানে শুনতেছে শুনতেছে যে হ্যাঁ তুমি যে ওকে নিয়ে আসতো, এটা তো মানুষ, ও তো আমাদের রিলেটেড, দিন তো দিন তো না, তুমি কেন নিয়ে আসতো? তো
বলছে ওনাকে নিয়ে কথা বলছিল এবং বলছে যে অন্য একটা জায়গার মানুষ কেন, মানে মানুষ কেন এই জায়গায় নিয়ে আসতো,
মানুষ কেন তুমি এখানে নিয়ে আসতো? তো তুমি তো তোমার আব্বার সামনে ওরে প্রেজেন্ট করতে পারবে না। তো বলছে ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, আমি আমি তাহলে কি করবো। এদিকে ইমাম সাহেব যে ওই যে ফিকির দিতেছিল, যেটা মানে ওই ফিকির এবং বা ওদিকে বাবার চাপ, এই কারণে এটা অনেক রাত্রের ঘটনা, অনেক মানে 2-3 ঘন্টা বসে এটা মানে ইয়ে হইতেছিল। পরে ওই যে ইমাম সাহেবের ফিকির প্লাস ওই যে বাবার কাছে নিতে পারবে না, তো মেয়েটা বাধ্য হয়ে আবার মামাকে নিয়ে আসতো, ফেরত ফেরত নিয়ে আসতে। তো এটা ভোর রাতের ঘটনা। তো মামাকে নাকি ওই যে তাদের বাড়ির পাশের একটা গাব গাছ বলি আমরা, গাব গাছের মগডালে আইনা ওনাকে বসাইছে। তো এদিকে তো বাড়ির সব জায়গা খোঁজা শেষ যে ও কোথায় গেল, হঠাৎ করে কিছু মানুষ দেখে যে ওই গাব গাছের মগডালে একটা লোক বসা। তো বললো যে ওই তো ও তো ওইখানে। তো মামা কোনোদিন মানে গাছে ওঠে না, ওঠার উনি উঠতে জানে না। যাই হোক, সামা ওনাকে নিচে নামানো হলো, যখনই ওনাকে টাচ করা হলো উনি সেন্সলেস হয়ে গেল। যখন ওনাকে ঘরে নিয়ে আসা হলো উনি সেন্সলেস, কিছুক্ষণ পরে আধা ঘন্টা এক ঘন্টা পরে উনি ওনার হুশ হইলো। তখন উনি ওই ঘটনাগুলো বললো যে আমি এরকম ছিলাম, এবং বাকি যে ঘটনাটা যে নানুর যে ঘটনাটা নানু খুঁজছেন, এটা উনি নানুর কাছ থেকে শুনছে। এ হলো আমার ঘটনাটা শুনে।
অনেক ধন্যবাদ আপনাকে আলিফ, আমরা আবারও আপনার কাছে আসবো এবং আপনার পরবর্তী ঘটনা শুনবো। আগের ঘটনাটা অনেক প্রশংসা পেয়েছি আমরা, আশা করছি দ্বিতীয় ঘটনাটাও সেরকম ফাটাফাটি কিছু একটা হবে এবং প্রচন্ড ভয়ঙ্কর একটা কিছু শুনতে চাই আপনার কাছে। তার আগে কিছু এসএমএস করবো। তামিম কিশোরগঞ্জ থেকে আমাদের এসএমএস করছেন এবং তিনি বলেছেন যে তিনি মিউজিকের অনেক অনেক প্রশংসা করেছেন। থ্যাংক ইউ সো মাচ। আমাদের কাছেও সাজিদ আখি এসএমএস করেছেন এবং আজকে আমরা পরবর্তী ঘটনাতে একটা ফাটাফাটি আমরা মিউজিক করার চেষ্টা করছি ইনশাল্লাহ, এবং মাসুম প্রস্তুত আছে এখানে। স্বপন আমাদের এস এম এস করেছেন, এছাড়াও এস এম এস করেছেন অলি সিরাজগঞ্জ থেকে, এছাড়াও আমাদের শহীদুল ইসলাম এস এম এস করেছেন রোমারি থেকে, আমাদেরকে এস এম এস করেছেন আলমগীর ম্যামেন সিং থেকে, আমাদেরকে মহিলাম এস এম এস করেছেন, এস এম এস করেছেন নাসির আমাদেরকে, এছাড়াও আমাদের এস এম এস করেছেন দেখতে পাচ্ছি শাওন উত্তরা থেকে, তারা দুই ভাগিনা একসাথে শুনছেন। বুসরা আমাদের এস এম এস করেছেন, এস এম এস করেছেন আমাদের দেখতে পাচ্ছি রাহাত যশোর থেকে, এবং আছে তার বার্থডে জন্মদিনের অনেক শুভেচ্ছা আপনার জন্য। আমাদেরকে এছাড়াও এস এম এস করেছেন জুনায়েদ এবং জুবায়ের, আমাদেরকে মানিক গভর্নমেন্ট সায়েন্স কলেজ থেকে এস এম এস করেছেন, এবং আমাদেরকে এস এম এস করেছেন মিম এবং জিম, তারা ময়মনসিং থেকে এস এম এস করেছেন। সাদ্দাম আমাদের এস এম এস করেছেন, এস এম এস করেছেন রাসেল, এছাড়াও ফাহিম আমাদের এস এম এস করেছেন, রহিম আমাদেরকে এস এম এস করেছেন, শর্মী গ্রিন রোড থেকে এস এম এস করেছেন, সুপ্ত এবং তালা চট্টগ্রাম থেকে এস এম এস করেছেন, আমাদেরকে এছাড়াও এস এম এস করেছেন দেখতে পাচ্ছি এখানে আরও অনেকেই। তবে একটা মজার ব্যাপার হচ্ছে যে আমাদের ফুর্তি অ্যাপ যে কত দূর চলে গেছে এবং ভূতেছাম এখন যে অনলাইনে কত জায়গার মানুষ শোনে আমার খুব ভালো লাগলো। নামটা হচ্ছে মামুন এবং ফেসবুকে আপনারা দেখতে পারবেন www.facebook.com/radio.phukti। এখানে একজন কমেন্ট করেছেন, দারুণ হচ্ছে, আমি ইরাক থেকে শুনছি। থ্যাংক ইউ রাসেল ভাই, ইউ আর মোস্ট ওয়েলকাম। এবং আপনি এই মুহূর্তে যে আমাদের সঙ্গে আছেন এটা যে জানতে পেরে অনেক বেশি ভালো লাগছে, এবং আপনার ওখানে যদি কোনো ঘটনা থাকে আপনার কিংবা আপনার যাদের সাথে আছেন সেখানে সে সমস্ত বাঙালি বা যাদের যে দেশে রয়েছেন সে দেশের মানুষের যদি কোনো বন্ধু বান্ধব কারো যদি ঘটনা প্রাণ আপনি অবশ্যই আমাদেরকে লিখে পাঠাবেন। আমাদের অ্যাড্রেসটা জানাই আছে bhutasamay@radiofurti.fm। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি আরও অনেকেই ছাদের উপরে এস এম এস শুনছেন এরকম জানিয়েছেন। শোভন দত্ত আমাদের লিখেছেন ইন্ডিয়া থেকে শুনছি, থ্যাংক ইউ সো মাচ। আপনারা অনেক দূর থেকে শুনছেন আমাদেরকে এবং বিভিন্ন জায়গা থেকে শুনছেন এবং পৃথিবীর বিভিন্ন জায়গায় যে সমস্ত মানে অনেক এন্টারটেইন হওয়ার মতো মানে বা এন্টারটেইনমেন্টের জন্য অনেক ধরনের চ্যানেল রয়েছে, অনেক কিছুই রয়েছে, তারপরেও ভূতেছেন বসে শুনছেন এটা হচ্ছে অ্যামেজিং একটা ব্যাপার। সো সত্যি আমরা অনেক 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 খুশি এবং আমাদেরকে সত্যি আপনাদের এই এসএমএসগুলো অনেক উৎসাহ দেয়। এই কমেন্টগুলো আমরা বারবার করি, আমরা মানে শো শেষ হয়ে যাওয়ার পরেও আমরা বারবার করি, যতবার পড়ি ততবার অভিভূত হই, যতবার পড়ি ততবারই আমাদের ভালো লাগে। আমাদেরকে আমার যে পেজটা রয়েছে সেখানে লিখছেন আরমান রহমান যে রাসেল ভাই আমার খুব ভয় লাগছে। নিশিত হাসান আমাদের লিখছেন আজকের গল্পগুলো জোশ হচ্ছে। আমাদেরকে দেখতে পাচ্ছি যে এছাড়াও প্রিয়াঙ্কা রয় লিখেছেন যে তিনি 3 মিনিট আগে লিখেছেন যে তিনি একটু বোর হচ্ছেন, অর্থাৎ আগে যে ঘটনাটা সেই ঘটনাটা তার কাছে তারা ভালো লাগেনি। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি যে এখানে এস এম এস করেছেন কমেন্ট করেছেন তিতুমির রবিন, মজা পাচ্ছেন তিনি অনেক। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি আরও অনেকেই এখানে কমেন্ট করছেন। সো আপনিও চলে যেতে পারেন এই পেজটাতে www.facebook.com/bhutasam.rasel। চলে যাবো আমরা আবার আলিফের কাছে পরবর্তী ঘটনায়।
ইনশাল্লাহ সেরকম কিছুই বলতে যাচ্ছি। একটা জিনিসের জাস্ট একটু কিউরিয়াসিটিটা একটু দূর করতে যাচ্ছি। একজন আমাকে বলেছেন যে আসলে মুক্তির সাথে কি এখনো সেই ঘটনাগুলো ঘটছে কিনা, আমি জাস্ট একটু ক্লিয়ার করে দিই। ওনাকে আমি জিজ্ঞেস করেছিলাম ব্যাপারটা নিয়ে, তো উনি বলছে যেদিন ওনার ভাইয়ের লাশ বাংলাদেশে আসেনের পর থেকে উনি এরকম কোনো স্বপ্ন আর ফেস করতেন না, এবং সে অনেক এটার জন্য ওয়েটও করেছে যে আসলে কি আর এরকম কিছু হবে আমার সাথে, কিন্তু এরকম কিছু তার সাথে হয়নি। তো দ্বিতীয় ঘটনায় চলে যায় রাসেল ভাই, রিয়াদ ভাইয়ের সব ক্রাফটকে ধন্যবাদ জানিয়ে আরেক রিয়াদের ঘটনা বলতে যাচ্ছি, দুবাইয়ের একটি ঘটনা। সে এই দুবাইয়ের ঘটনাটি অ্যাকচুয়ালি দুবাই একটি জায়গায় হয়েছে, তো ওখানে সিমিটারি আছে একটা, সেই সিমিটারিতে কাজ করতেন বাংলাদেশের একজন শ্রমিক। তো তার কাছ থেকেই ঘটনাটি শোনা আমার। তো সেই উনি বলেছেন যে উনি যায় বাংলাদেশ থেকে আরো 8 বছর আগে দুবাইতে। তো ওখানে যাওয়ার পরে আপনার নর্মাল চাকরি করবার সাথে সাথে সে একটা সিমিটারিতে কাজ করতেন। তো সেই সিমিটারিতে কাজ করবার সময় মানে সিমিটারিটা অ্যাকচুয়ালি সে পরিষ্কার করতেন রাসেল ভাই। তো সিমিটারি পরিষ্কার করবার সময় প্রচন্ড গরম সেদিন রাতের বেলা, তো রাতের বেলা সকালবেলা সারাদিন প্রচন্ড খাটনি গেছে,
তো রাতের বেলা একটু মানে টায়ার্ড লাগছে, রাতের বেলা কিন্তু জায়গাটা ঠান্ডা থাকে। তো উনি কাজ করবার সময় ঝাড়ু মানে পরিষ্কার করছেন আর কি, পরিষ্কার করবার সময় গেটের মেইন ফটকের মানে ওই সিমেন্টের গেটের সামনে একজন দাঁড়িয়ে আছে। দূর থেকে মনে হচ্ছে যে লোকটি ওনাকে ওনার দিকেই তাকিয়ে আছে অনেকক্ষণ ধরে। তো সে
অবস্থান থেকে তাকিয়ে আছে
অবস্থানে, সে একটু মাঝখানে ছিল, সিমেন্টের মাঝখানে ছিল, সে পাতা পাতা পরিষ্কার করছে আর কি, ঝাড়ু দিয়ে পরিষ্কার করছে, অ্যাকচুয়ালি তার কাজই এটা। তো সে একটু সামনে গেল আর এতক্ষণ ধরে ঝাড়ু দিচ্ছে, সে ওই ওই জায়গায় একটা বসার জায়গা আছে মেইন গেট দিয়ে ঢোকার পরে ছোট্ট একটা বসার জায়গা আছে, সে ওই জায়গায় যাবে আর কি। তো গিয়ে তার মন ওখান থেকেই সে মনে প্রিপেয়ার করে নিয়েছে যে ওনাকে জিজ্ঞেস করবে অ্যাকচুয়ালি কেন দাঁড়িয়ে আছে। তো উনি গেটের কাছে যায় এবং জিজ্ঞেস করে, ওই আপনার উর্দু ভাষায় বলছে যে আমি এখানে আসছি অ্যাকচুয়ালি তোমার সাথে দেখা করার জন্য। দেখি আমার সাথে দেখা করার জন্য কারণটা কি? বলে যে এই যে তুমি প্রতিদিন এই জায়গায় ঝাড়ু দাও, এই জিনিসটা আমি আমি প্রতিদিন লক্ষ্য করি, আমি তোমার কাছে প্রতিদিন মানে তোমার কাছে আসছি তোমাকে থ্যাংক ইউ বলার জন্য।
ওকে,
তো প্রথম দিন উনি জিনিসটাকে নর্মালভাবেই নেয়, তো পরের দিন ঠিক একইভাবে উনি এই এই মানে গেটের মেইন গেটের সামনে দাঁড়িয়ে আছে এবং রাস্তা এত অন্ধকারের মধ্যে হালকা হালকা আলো আর কি, ওই কর্নারের মেইন রোডের পাশ দিয়ে একজন মানুষ দাঁড়িয়ে আছে, প্রতিদিন ঠিক একই জায়গাটায় দাঁড়িয়ে থাকে, কালকে মানে গতকালকে একই ঘটনা ঘটলো, আজকে বা দাঁড়িয়ে আছে, জিজ্ঞেস করি উনি কেন এসছে। তো সে বলে যে আপনি তো প্রতিদিন এই জায়গাটা পরিষ্কার করেন, সেজন্য আপনাকে দেখতে আসছি। তো ওই জিনিসটা তার কাছে একটু বিদঘুটে মনে হয় যে উনি প্রতিদিন এসে থ্যাংকস দিচ্ছে কেন, তো প্রতিদিন রেগুলার দিচ্ছে, তো রেগুলার উনি ওই সিমেন্টটা পরিষ্কার করতেন। এক সপ্তাহ পর যেই জায়গায় পরিষ্কার করছে, এটা ওই যে জায়গায় ওনার সাথে দেখা হয়েছে সেই জায়গা না, এটা একটু ভিতরে পরিষ্কার করতে করতে হঠাৎ করে দেখে যে ওই একটা কবরের পাশে অ্যাকচুয়ালি বসে আছেন সেই লোকটা। তো ওনাকে জিজ্ঞেস করে আপনি হঠাৎ আজকে কবরস্থানের ভেতরে? বলে তোমাকে তুমি প্রতিদিন জায়গাটা পরিষ্কার করো, আমি প্রতিদিন দেখেই তোমাকে ধন্যবাদ দিতে আসছি। তো জিনিসটা তার কাছে একটু অদ্ভুত মনে হয় যে আজকেও সে আমার কবরের মাঝখানে ওনাকে। তো জিজ্ঞেস করে আপনাকে ভয় লাগে না? তো বললো যে ভয় কিসের, আমার কোনো ভয় নেই, আপনি পরিষ্কার করেন আমি আপনাকে দেখি। এরকম করে প্রায় একটা মাস আসে ভাই চলতে থাকে এবং তার সাথে সে জীবনের মানে অনেক ধরনের আলাপ করতে থাকে, আস্তে আস্তে খুব ভালো পরিচিত হয়ে যায়। এবং এমন না যে একদিন দুদিন গ্যাপ দিত, ওই মাসের প্রতিদিনই সে আসতো এবং ঠিক আসতো হচ্ছে রাত দুটার পর, প্রতিদিন রাত দুটার পরে। তো একদিন কি হলো, মানে সে বাংলাদেশে এসেছিল, বাংলাদেশে আসার পরে বাংলাদেশ থেকে ব্যাক করছে, ব্যাক করবার পরে তাকে আবার এক দুই সপ্তাহ ওয়েট করতে হয়েছে ওই চাকরিটার জন্য, কারণ ওই মুহূর্তে তার জায়গায় আরেকজন ঢুকে গেছে। তো চাকরি করবার জন্য সে আবার অফিসে ওখানে যে যাকে বলার কথা তার কাছে যায়, যাওয়ার পরে ওনাকে জিজ্ঞেস করে যে আমি কি চাকরিটা করতে পারবো কিনা। তো ওখানে বলে যে তুমি এক সপ্তাহ পরে আসো। তো এক সপ্তাহ পরে ওই সে যে সময়টা সে ওইখানে কাজ করতো সেই সময়টা তাকে বাসায় থাকতে হয়েছিল। তো একদিন হঠাৎ করে বাসায় নিচে আপনার জিনিসপত্র কিনে বাসায় গেছে, ওই দিন মানে খুব ঠান্ডা আর কি। তো উনি দরজা হঠাৎ করে একদিন নক করে, তখন রাত বারোটা বাজে, বারোটার পরে পরে আর কি। তো নক দরজা খোলার পরে দেখে যে সেই মানুষটা দাঁড়িয়ে আছে তার সামনে। আপনি আমার বাসা কিনেন কী করে? বলে যে তোমার সাথে এতদিন ধরে কথা বলি, তুমি কোন বাসায় থাকো সেটা আমি জানবো না। বলে যে আপনি আমার বাসায় আসছেন কেন হঠাৎ করে? আমি তো আজকে কবর ফেরত দিচ্ছি না, আপনি আমাকে কী জন্য বাসায় আসছেন? বলে তোমাকে দেখি না দেখেই বাসায় আসছি। তো ওনার কাছে জিনিসটা খুব অদ্ভুত লাগে এবং ব্যাপারটা সে তার রুমমেটদের শেয়ার করে এবং সে রুমমেটরা বলে যে কই তুই কখন দরজা খুললি, কখন কী করলি, কিছুই তো শুনলাম না, কিছুই তো জানি না। বলে না এই যে কয়েকদিন আগে আমার সাথে এরকম ঘটলো বাংলাদেশ থেকে আসার পরে, এখন আর জিনিসটা হচ্ছে না। তো এক সপ্তাহ পরে সে সেই কবরস্থানে আবারও ঠিক একইভাবে কবর ছাড়া দিয়ে গেছে। তো মজার বিষয় হচ্ছে আসলে ওই দিন দিনের বেলা সে যখন তার কাজ শেষ করে ওই কবরস্থান ক্রস করে কয়েকটা বিল্ডিং ক্রস করে পর তার বাসার দিকে যাচ্ছে, তখন ঠিক ওই বিল্ডিংয়ের পাশে তার খুব পানি পিপাসা লাগে। জিনিসটা কি খুব ডিফারেন্ট, কানে কেন সে ওই বাসার সামনে তার পানি পিপাসাটা লাগলো? তো যখন নক করলো, নক করার পরে একজন মহিলা দরজাটা খুললেন, খোলার পরে সে বললেন যে আমি একটা পানি খাবো। তো ওই বাইরে থেকেই ভিতরে একটা ছবি দেখতে পেলেন, যে ছবিটা হুবহু তার ইয়ার মতো যে এতদিন যার সাথে সে দেখা করতেন। তো বললো যে উনি কে হয় আপনার, উনি তো আমার সাথে রেগুলার কথাবার্তা হয়, উনি খুব বন্ধু মানুষ আমার। বলে যে উনি আমার স্বামী, উনি আজ থেকে প্রায় 25 বছর আগে মারা গেছেন। বলে কি মানে উনি ওইটা শোনার পর ওই জায়গায় পানি হাতে নিয়ে দাঁড়িয়েছিল কতক্ষণ, যে তাহলে আমি এতদিন কার সাথে কমিউনিকেট করলাম, এতদিন আমি কার সাথে কথা বললাম। বলে যে আমি যখন সে তার কিউরিওসিটির কারণে জিজ্ঞেস করলো যে ওনার কবরটা কোন দিকে, বলে ওনার কবরটা এই যে তুমি একটা ব্লক করে একটা সিমেট্রি আছে সেখানে। যেই জায়গায় পরিষ্কার করতো, যেই মানুষটার কবরে পাশে প্রতিদিন যেত, সেই
জায়গাটাতে পড়তে চাচ্ছিলাম, জানি না পড়তে পারবো কিনা, কিছু এস এম এস পড়ি তার চাইতে, এবং অনেকে আমাদের এস এম এস করছেন, নসিবা আমাদের এস এম এস করছেন আমাদেরকে, সাইফুল এছাড়াও পিউল আমাদের এস এম এস করছেন, সুমন আমাদের এস এম এস করছেন গোল্ডেন গেট থেকে, রাজন আমাদের মুগ্ধা থেকে এস এম এস করছেন, আমাদেরকে বুলবুল এস এম এস করেছেন, এস এম এস করছেন আমাদেরকে দেখতে পাচ্ছি, আসাল এস এম এস করছেন, জিহাদ আমাদেরকে, এছাড়া আমাদেরকে নওশিন এস এম এস করেছেন, এস এম এস করছেন সজীব ব্যানার্জি গোপালগঞ্জ থেকে, তারা আমাদের এস এম এস করছেন দুর্গাপুর থেকে, এছাড়া আমাদেরকে দেখতে পাচ্ছি এস এম এস করছেন আর অনেকেই। আপনি যদি এস এম এস করতে চান মোবাইলের মেসেজ অপশন কি টাইপ করুন, ফুটি এফ ও আর কে ফুটি স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমাদেরকে ইমেল করতে চাইলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@bhutfm.fm, উইচ ইজ bhutfm@radioforti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া শেয়ার ঘটনাটি পাঠিয়ে দিন আমাদের কাছে। এছাড়াও যদি আমাদের সাথে ফেসবুকে কানেক্টেড থাকতে চান তাহলে চলে যান www.facebook.com/radio.futi অথবা www.facebook.com/bhutfm.rasel। একটা ছোট্ট বিরতি নিব, নতুন অতিথি আবার নিয়ে আসবো, সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আশা করছি, কোথাও যাবেন না, স্টে টিউনড টু রেডিও ফুটি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুটি।
This track was downloaded from fusionbd.com.
Bhut FM, the night comes alive with Gramophone.
শুনছেন সবসময় রেডিও ফুটি, আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। এবং আরও একটা ঘটনা আমি যেটা বলছিলাম যে আমি পড়ে ফেলতে চাই, আচ্ছা পড়েই ফেলি, ঘটনাটা অন্যরকম, আমি অনেক দ্বিধাদ্বন্দ্বে ছিলাম যে পড়বো কিনা। খারাপ লাগলে আপনারা বলবেন যে খারাপ লেগেছে, ভালো লাগলে অবশ্যই বলবেন। ঘটনাটা আমাদেরই একজন লিসেনার, তিনি অনেক দূর থেকে অর্থাৎ ইটালি থেকে পাঠিয়েছেন, সো আমি পড়ছি ঘটনাটা, লিখছেন যেভাবে সেভাবে পড়ি। ফায়রাসেল ভাই, জিজ্ঞেস করবো না কেমন আছেন, জানি আপনি সবসময় ভালোর দলে। আমি রুবেল ইটালি থেকে লিখছি, আমি ভূতাসনের প্রতি এপিসোডই শুনি, অনেক ভালো লাগে, অনেকদিন ধরে ভাবছি আমার সাথে ঘটে যাওয়া কিছু ঘটনা লেখার জন্য, কিন্তু সময় পাই না বলে লিখতে পারি না। এই ঘটনাটা আমার ফ্রেন্ডের ওয়াইফের সাথে ঘটে, আমি তাদের নাম উল্লেখ করছি না, আমি আমার ফ্রেন্ডের ভাষায় বলি। 2012 আমি ফেসবুকে একটি মেয়ের সাথে আমার পরিচয় হয়, যারা ফেসবুক ইউজার তারা একটু মনোযোগ দিয়ে শুনবেন, এবং অনেকদিন ওর সাথে কথা হয় আমার। তারপর 2013 আমি বাংলাদেশে যাই, গিয়ে কাউকে না বলে বিয়ে করে ফেলি, 2 মাস থাকার পর আমি ইটালিতে ব্যাক করি। ইটালি আসার পর ওর সাথে আমার সবসময় গাড়িতে কথা হয়, এবং হঠাৎ করে ও আমাকে একদিন বলছে ও নাকি একটি স্বপ্ন প্রতিদিন দেখে, এক লোক তার কাছে আসে এবং তার পরনে পাঞ্জাবি আর মুখ ভরা দাড়ি, মাথায় টুপি, অন্য একদিন বলছিল ও নাকি শুধু স্বপ্নে না দিনের বেলায় জাগ্রত অবস্থায় দেখে। একদিন পড়ার টেবিলে বসে আছে, বসে আমার সাথে কথা বলছিল, হঠাৎ করে আমি এক ধরনের আওয়াজ শুনতে পাই, মনে হচ্ছিল কেউ কাঠের জুতা পরে ঘুরছে, কিন্তু ও চুপ করে আছে, কোনো কথা বলছে না। আমি বললাম ভিডিও অন করো, ভিডিও অন করলো, আমি দেখি যে ওর ডান সাইড থেকে বামের দিকে তাকিয়ে আছে, এবং ওর চোখ আর মুখ লাল হয়ে গেল, এবং বলছে যে কেউ একজন সেই রুমে এই মুহূর্তে ঢুকেছে, এবং অনলাইনে আমাকে রেখে ও মানে জাস্ট ভয় পাচ্ছিল জন্যই ঘুমিয়ে গেল, এবং সেদিন থেকে আমার সাথে ও কথা বলা কমিয়ে দিল। অন্য একদিন বলছে ও নাকি ওই লোককে আমার সাথে কথা বলতে মানা করেছে, না ওই লোক মানা করেছে কথা বলতে, যদি আমার সাথে কথা বলে তাহলে নাকি আমাকে মেরে ফেলবে, এবং ওর যে আরও একজনের সাথে তার কোন একটা সময় পরিচয় ছিল এবং তাকে বলেছে যে না তাকেও মেরে ফেলবে এরকম কিছু একটা আর কি। তো যাই হোক, আমার ওয়াইফের সাথে এত কিছু হচ্ছে, আমি কিছুই করতে পারছি না এখনো। সব সময় মাথায় সে হচ্ছে এখন মাথায় ঘুম দিয়ে, অর্থাৎ ঘুমটা মনে হয় হবে দিয়ে থাকে এবং এমনভাবে কথা বলে যেন ও আমাকে চেনে না। অন্য একদিন অন্য একদিনে কথা বলছে, হঠাৎ করে বলছে যে ও আমাকে বলে যে আমার হাজবেন্ড এসে পড়েছে, আমার হাজবেন্ড আমাকে অনেক মানে কি বলবো যে কেয়ার করে এবং আমি তাকে বুঝছি না এরকম কিছু একটা। আমি লেখাটা আসলে একটু অস্পষ্ট এবং মানে আমি ঘটনাটা বুঝিয়ে বলি যে কোনো একজন সাথে ফেসবুকে মানে এরকম স্কাইপে রেগুলার কথা হয় এবং হঠাৎ করেই তার ওয়াইফ একদিন জানালো যে সে টের পায় রুমের মধ্যে কেউ একজন আসে এবং রুমের মধ্যে কারো এক কোনো একজনের উপস্থিতি টের পায় এবং সেই যিনি আসেন সেই ভদ্রলোক বা যাই কিছু হোক না কেন তিনি ধীরে ধীরে তার হাজবেন্ডের সাথে কথা বলা কমিয়ে ফেলতে পারলেন এবং দিদিকে কিন্তু ভিডিও অন করা আছে এবং এই পাশ থেকে ও পাশে কিছু বোঝা যাচ্ছে না, বাট তার অবস্থান দেখে, তার মুখের অভিব্যক্তি দেখে বা তার এক্সপ্রেশন দেখে এই পাশে থেকে তার হাজবেন্ড বুঝতে পারছেন যে হ্যাঁ রুমের মধ্যে সত্যিই কেউ এসেছে এবং সে সেটা ফিল করছে। এবং এবং যেটা হয় সেটা হচ্ছে যে মানে বাসা থেকে সে বের হওয়া বন্ধ করে দেয়, আস্তে আস্তে সে দেখা যায় যে ঘুমটা দেয় মাথায় এবং সে বলে যে না যদি তোমার সাথে কথা বলি তাহলে আমার আরও বেশি ক্ষতি হবে। এবং সে একটা পর্যায়ে যেটা হয় সেটা হচ্ছে তার পরিবারকে জানাতে বাধ্য হয় বিয়ের ব্যাপারটা এবং এবং সে যেটা বলে যে সেটা হচ্ছে যে বাসায় যদি কোনো দেওয়ালে আছে সে, এবং সে বলে যে আম্মু কিছুটা একটা বুঝতে পারে তার আম্মুকে জানানোর পরে এবং একদিন ওর আম্মু এক হুজুরের সাথে এই বিষয়টা নিয়ে কথা বলে এবং বাসায় যদি কোনো দেয়ালে ছবি থাকে, ছবি লাগানো থাকে সেই ছবিটা খুলে ফেলতে বলে এবং ওর আম্মু তাই করতে লাগলো। কিন্তু এইখানে ঘটলো আর এক ঘটনা, সেটা হচ্ছে যে মানে সেটা হচ্ছে যে হুজুর বলছে যে বাসায় আচ্ছা সেটা বলছে যে চেয়ারে উঠে ছবি খুলতে গেলে কে যেন তার আম্মুকে এক ধাক্কা দিয়ে ফেলে দেয়। তখন সে বুঝতে তার কিছু বুঝতে বাকি রইল না যে এখানে অস্বাভাবিক কিছু একটা এই রুমের মধ্যে হয়তো আছে। এবং 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 যেটা হয় এরপর থেকে যে আস্তে আস্তে তাদের দূরত্ব বাড়তেই থাকে এবং সে রয়েছে ইতালিতে, আরেকজন রয়েছে বাংলাদেশে, এত দূর থেকে কিছু করাও যায় না এবং তিনি অনেক মানসিক অশান্তির মধ্যে আছেন এবং তিনি বলছেন যে এখন আমার ওয়াইফ আমাকে দেখতে পায় না, আমি কল দিলে ধরছে না এবং আমি ওর জন্য কীভাবে দিন কাটাচ্ছি সেটা আমি জানি আর আমার সকল ফ্রেন্ডসরা জানে। এবং তিনি বলেছেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই সেটা আমাদেরকে যেন আমরা যেন পড়ে শোনাই। তো আমি ঘটনাটা পড়ে শোনালাম। খুব অদ্ভুত একটা ব্যাপার যে আপনি কারোর সাথে কথা বলছেন স্কাইপে হোক বা যেভাবে হোক ভিডিও কল করছেন, আপনি নিজে কিছু দেখতে পাচ্ছেন না বাট এক্সপ্রেশন দেখে বা আপনি এই পাশ থেকে অনুভব করতে পারছেন যে ওই পাশে কোনো একটা কিছু ঘটছে এবং এক দূরত্বের কারণে আপনি হয়তো কিছুই করতে পারছেন না, আপনার হাতে হয়তো কিছুই নেই করার। তো এই ধরনের খুব অদ্ভুত টাইপের লেগেছে আমার কাছে, বর্ণনাটা যেভাবে লিখেছেন সেই জন্য আমি একদম লাইন প্রত্যেকটা লাইন পড়তে পারলাম না, বাট ঘটনাটা অনেকটা এরকমই ছিল। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী অতিথির কাছে এবং আমি বলি যে তার ঘটনাটাও মানে মোটামুটি নর্মালি আমি বলবো, কিন্তু যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার কাছেও অনেক বেশি ভালো লাগবে। আপনার নামটা একটু প্লিজ বলবেন এবং আপনি কোথা থেকে এসেছেন সেটা একটু বলবেন।
আমি শাহজাদপুর থেকে আসছি।
আপনি আরেকবার বলুন প্লিজ।
আমি সম্রাট আহমেদ সাদিক, আমি শাহজাদপুর থেকে আসছি, আমি একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ি।
ওকে, আমরা চলে যাই আপনার ঘটনায়।
তো আমার ঘটনাটা হচ্ছে আমার এসএসসি পরীক্ষার পরে, তো আমার ইচ্ছা ছিল এসএসসি পরীক্ষার পর আমি তাবলিগে যাব, তো সেই সূত্রে আমি তিন দিনের তাবলিগে যাই, যেটা হুজুরদের সাথে একটা দল গঠন করে যাওয়া হয়,
সবাই জানে এটা। হ্যাঁ,
তো আমরা একটা গ্রামের ভিতরেই মসজিদটা চুজ করছিলাম, তো আমরা গ্রামের মধ্যে যাই। তো যাওয়ার পরে ইমাম সাহেব, যাকে বলা আমির দলনেতা, উনি আমাদেরকে সবাইকে ডাক দিলেন, ডাক দিয়ে সবাইকে কাছে নিলেন এবং বললেন যদি আপনারা কেউ বাইরে যেতে চান তাহলে আমাকে অবশ্যই জানাবেন, আর একা কখনো বের হবেন না রাতে। তো ওই দিন সবাইকে ডিরেকশনটা দিয়ে দিল। তো প্রথম দিন আমি মাঝে মাঝে রাতে বের হতাম, তো ওই দিন রাতে আমি 2:00 থেকে 12:00 আমার বাথরুমে যাওয়ার প্রয়োজন হয়, তো আমি বের হই। তো জ্যোৎস্না রাত ছিল, তো পাশেই ছিল কবরস্থান, এটা আমার বলা হয়নি, পাশেই ছিল কবরস্থান। তো জ্যোৎস্না রাতে আমার কবরস্থানের দিকে চোখটা যায়, আর আমির সাহেব যেহেতু আগের ভাগে বলে দিছে যে কিছু ঘটতে পারে, তাই কবরস্থানের দিকে চোখ যায়। তো আমি যা দেখলাম এটা আমার নিজের চোখে দেখা, দেখি কবরস্থানে সাদা কাপড় পরা একটা লাশের মতো দাঁড়িয়ে আছে। তো আমি খুব মানে ভয় পেলাম, কিন্তু আবার সাহস নিয়ে আমি দাঁড়াইলাম। দাঁড়ানোর পর আমি একটু আগাইলাম, দেখার চেষ্টা করলাম, দেখি যে না শ্যাডোটা আছে। তো আমি ভয়ে আবার মসজিদের মধ্যে ঢুকে যাই এবং আমি বসে থাকি, কাউকে বলি না। না বলাতে আমি অপেক্ষা করতেছি, আর বাথরুমে গেলাম না, আমি বসে আছি। তো যখন ফজর আজান দিবে তখন আমির সাহেব আমাদেরকে ডেকে উঠালেন, দেখলেন যে আমি বসেই আছি। তো আমির সাহেবের কাছে আমি বললাম যে আপনার কাছে কোনো লাইট আছে? তো আমির সাহেব আমাকে লাইট দিল, লাইট দেওয়ার পর আমি বাইরে গেলাম। বাইরে গিয়ে আমি কবরস্থান থেকে লাইট টর্চ অন করলাম, বাট কিছু দেখতে পেলাম না। তো আমার মনের ভয় আমি মনে রাখলাম, কাউকে বলিনি। তো তারপরের দিন যে ঘটনাটা ঘটছে, এটা ঘটছে আমার কাজিনের সাথে, সে আমাদের সাথেই গেছিল তাবলিকে। তো উনি ও সাহস করে ওই দিন পরবর্তী দিন রাতে বাথরুমের জন্য যায়, তো বাথরুমে গিয়েছিল। তো বাথরুমের ছিল, বাথরুমটা ছিল গ্রাম অঞ্চলে, যে টিনের ছিল, উপরে ছাদ ছিল না, আর পাশে ছিল তালের পাতা। তালের পাতাগুলো ছিল খুব শুকনো এবং মানে কোনো কিছুতে নকলেই খুব আওয়াজ হতো। তো তখন রাত আড়াইটা তিনটে বাজে, তো তখন যখন সে বাথরুম করতেছিল তখন আস্তে ধীরে সে মানে অনুভব করতেছে সামথিং, মানে কেউ ওই তালের পাতার উপরে ঢিল মারতেছে, ঢিল ছুটতেছে। তো ঢিল ছুটতেছে, সে প্রথমে দুই একটা মানে ঢিল ছুটতে দেখে, তখন সে মানে কোনো কিছু কেয়ার করে না। তো ধীরে ধীরে সে দেখতে পেল যে ঢিল ছোঁড়াটা মানে পর্যায়ক্রমে বেড়ে যেতেছে। তো এক পর্যায়ে সে মানে বেরিয়ে আসে এবং তখনই সে অনুভব করলো মনে যে তাল পাতা এবং তার টয়লেট মানে দুমড়ে মুচড়ে কেউ মানে আঘাত করলো। তো সে যখন বেরিয়ে আসলো দেখলো যে ওই শ্যাডোটা, যেটা কিনা আমি গতকাল দেখছি। তো সে দেখে চিৎকার দিয়ে দৌড়ে এসে মসজিদের মধ্যে ঢুকে এবং সে সেন্সলেস হয়ে পড়ে যায়। তো আমাদের উপরই এসে পড়ে, আমরা ঘুমিয়েছিলাম। তো যখন সে সেন্সলেস হয়ে পড়ে যায় তাকে ঝাড়ফু দিল এবং আমির সাহেবও অনেক ঝাড়ফু দিল। তো তখন যখন তার জ্ঞানটা ফিরে আসে সে মানে আমাদেরকে বলে যে এইসব ঘটনা। তো আমি আমার ঘটনা আমি যে দেখছি এর আগে কবরস্থানে কবর উপরে যে একটা শ্যাডো ছিল বা লাশের মতো ছিল সেটা আমি বলিনি। তো পরে আমি যখন বললাম তখন দেখলাম যে ওই আমার কাজিনের সাথে এবং আমার সাথে প্রায় সেম মানে শ্যাডোটা আমরা দুজনেই দেখছি।
ওকে, আপনি শ্যাডো দেখেছেন, শ্যাডোটা কেমন ছিল একটু আমাদের বলবেন?
শ্যাডোটা ছিল কাফনের কাপড় পরা থাকে যেমন, সাদা ধপধপে সাদা। তো জ্যোৎস্না ছিল খুব ভালো করে বোঝা যেতেছিল, আর কবরটা ছিল বাঁধানো। আর যখন আমি লাইটটা যখন অন করি তখন আমি আর কিছু দেখতে পাই
না।
তো আমির সাহেবও আমাকে বলছিল যে যেন কেউ রাতে বের না হোক, যদি কিছু না থাকবে তাহলে আমি মানে এগুলো দেখলাম কেন, আর আমির সাহেবও বা আমাদের বারণ করবে কেন যে একা বের হবা না।
অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি যে আমাদেরকে আমার যে পেজটা রয়েছে সেখানে আবু মোহাম্মদ আমাদের লিখেছেন, রাসেল ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এবং তিনি লিখেছেন যে আমি ওমান থেকে লিখছি এবং কমেন্ট করে করছি এবং আমার লেখা মানে কখনো পড়া হয় না, তাই এটা আমার শেষ কমেন্ট, কিন্তু আমি তো পড়ে ফেললাম, এখন কী করা যাবে। এবং আমি দেখতে পাচ্ছি যে এছাড়াও অনেকেই লিখছেন যে অনেক ভয় লাগছে, বাহরাইন থেকে শুনছেন। আমাদের এখানে একজন দেখতে পাচ্ছি লিখেছেন, তার নামটা হয় নামানব, তিনি লিখেছেন ফেসবুকে যে নেমটা তার নাম হচ্ছে নামানব। এছাড়াও আমি দেখতে পাচ্ছি যে আরমান রহমান লিখেছেন এবং আমাদেরকে, এছাড়াও শাকিল রিপন এখানে লিখেছেন, এখানে লিখেছেন নীল বাজিগার, এছাড়াও আমাদেরকে ফেরদৌস জামান মৃদুল লিখেছেন। আমাদের ভিডিও ফুটি যে পেজ রয়েছে সেই পেজেও অনেকে লিখছেন, যেমন আমাদের তৌসিফ খান লিখেছেন যে আজকে অনেকদিন পর শুনছেন তিনি এবং তার কাছে খুব ভয় করছে। আমাদেরকে নাজমুল ইসলাম লিখেছেন যে এই মাত্র যে ঘটনাটা হলো সেই ঘটনা তার কাছে ভালো লেগেছে। আমাদেরকে ছাড়া দেখতে পাচ্ছি রায়হান শেখ লিখেছেন অনেক ভালো লাগলো। আনিকা তাসনিম জেবা মিথিলা আমাদের লিখেছেন যে ভালো লাগেনি তার কাছে অতটা যে ঘটনাটা হলো এখন। আমাদেরকে ছাড়াও দেখছি যে তানজির হাসান বাপ্পি লিখেছেন স্টোরিটা শুনে মজা পেলাম। আমাদেরকে ছাড়াও দেখতে পাচ্ছি আরও অনেকে এখানে কিন্তু কমেন্ট করছেন এবং আমি দেখতে পাচ্ছি যে আমাদেরকে হাফিজ আহমেদ অভিক আমাদেরকে এসএমএস এখানে কমেন্ট করেছেন এবং এবং আমাদেরকে দেখতে পাচ্ছি যে ফারিহা জান্নাত আমাদেরকে এছাড়া এখানে কমেন্ট করেছেন এবং অনেকেই কমেন্ট করেছেন আপনি দেখতে পারেন সেগুলো যে এবং সেখানে গিয়ে আপনিও আপনার মতামত জানাতে পারেন। আমরা একটা ছোট্ট বিরতি আমাদের আরও একবার নিতে হচ্ছে এবং বিরতির পরে আমরা আবারও ফিরে আসবো আরও একটা ঘটনা নিয়ে এবং আশা করছি যে সেই পর্যন্ত আপনারা আমাদের সঙ্গেই থাকবেন, কোথাও যাবেন না। এবং যে ঘটনাটা লাস্টে যে ঘটনা থাকবে সেটা আবারও আমরা চাচ্ছি যে আলিফের কাছে আরও একটা ঘটনা রয়েছে সেই ঘটনা দিয়ে আমরা আজকে হয়তো আরও কিছু ঘটনা থাকতে শোনাবো এবং তারপরে শেষ করবো। সুতরাং আমাদের সঙ্গে থাকুন, কোথাও যাবেন না। এবং আমাদেরকে এক্সচেঞ্জ করতে হলে মোবাইলের মেসেজ আপনি গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি স্পেস দিয়ে এখন আপনার নাম স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। যদি আমাদের ইমেল করতে চান তাহলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhootfm@fm হুইচ ইস bhootfm@radio.fm। আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনা পাঠিয়ে দিন আমাদের কাছে। আমাদের যদি ইমেল করতে চান তাহলে আমাদের ইমেল অ্যাড্রেস তো আমি বললামই এবং আমাদের যদি ফেসবুকে কানেক্টেড থাকতে চান তাহলে চলে যান www.facebook.com/radio.fm এছাড়াও www.facebook.com/bhootfm.rasel। একটা ছোট্ট বিরতির পর আবার ফিরে আসছি, স্টে টিউনড রেডিও ফুটি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুটি।
This track was downloaded from FusionBD.com.
Alive with Gramophone.
হ্যালো আসেন, আমার একটা নিজের ঘটনা সরাসরি যেটা নিজের চোখে দেখা সেটা আমি তোমার কাছে বলতে চাচ্ছি। আমি সময়ের অভাবে তোমার ওখানে যে বলতে পারছি না, আর আমি অনেক দূর থেকে বলছি, সেটা হলো ঢাকার অদূরে সোনারগাঁ নারায়ণগঞ্জ জেলা, সেখান থেকে বলছি। আমার নাম হচ্ছে শাহনাজ বেগম। আমি নিজে যেই ঘটনাটা নিজের চোখে দেখা আমার, আমি একদিন রাতে একা একটা রুমে ঘুমিয়েছিলাম, তখন রাত হলো 2:30-3 এরকম হবে। তো রাত্রিবেলা মশারি টানিয়ে আমি চারদিক মানে আটকে শুয়েছিলাম, শুয়ে থাকার পরে তখন অনেক রাত্রে তখন আমাকে কে যেন মানে খাটের নিচ থেকে মানে এমন ভাবে শরীরটাকে ধাক্কা দিচ্ছে। খাটের উপরে প্রথমে ছিল হাত বোর্ড বিছানো, তারপরে গাজিন, তারপরে তোষক, এত নিচ থেকে আমাকে যে ধাক্কা দিচ্ছে তখন আমি বুঝতে পারিনি। তারপর আমি যখন এই পাশ থেকে ও পাশে গেলাম তখন ও পাশে ছিলাম ও এক মানে এক সাইড থেকে আরেক সাইডে কাত হয়ে ছিলাম, তখন দেখি পিছন থেকে আমার পিঠের মধ্যে আবার ধাক্কা দিচ্ছে। তারপর যখন নাকি ওই পাশ থেকে আবার আরেক দিকে গেলাম তখন দেখি যে একই অবস্থা। তারপরে আমি সোজা হয়েছিলাম, যাওয়ার পরে আমি বললাম যে কে আমার সাথে এরকম করা একটু দেখতে চাই। তখন এই কথা বলার সাথে সাথে আমি দেখলাম যে আমার ঘরের দরজার সামনে এমন সুন্দর এক ছেলে মানে দাঁড়িয়ে আছে, তার চোখ দুটো মানে এত সুন্দর মানে আমি এটা নিজে ব্যাখ্যা করতে পারবো না। তো যখন নাকি দাঁড়িয়েছিল তখন সে একটা লুঙ্গি পরা ছিল আর গায়ে একটা অ্যাশ কালারের ডোরা ডোরা একটা শার্ট পরা ছিল, অনেক সুন্দর সে দেখতে। তখন এটা দেখে আমি মশারির ভিতর থেকে বের হয়ে আমার বালিশটা নিয়ে প্রথমে লাইট জ্বালালাম ঘরে, লাইটের জলে ঠাস করে পড়ে গেছি। পড়ে যাওয়ার পরে যখন লাইটটা জ্বালানো হলো তখন দেখি যে ওই লোকটা নেই, তখন আমি এক দৌড় দিয়ে ওই দরজা দিয়ে চলে আমার আম্মার রুমে এসে ঘুমালাম। তখন আমার আম্মাকে বললাম যে এই ঘটনা, আমার আম্মার মাঝখানে শুয়ে আমি বলছি রাতে। তখন আম্মা বললো একটু থাক ঘুমাস এখন, তারপরে আমি শুয়ে এলাম, চুপ করে দিলাম। কিছুক্ষণ পরে আমার আম্মার কোমরের মধ্যে গামছা যেমন মরার ঝড়া একটা ঢিল মারলো যেরকম হয় ঠিক সেরকমই তার পিঠের মধ্যে একটা মারলো, ঢিল মারলো, মনে হলো যেন তাকে একটা মানে জোরে পা দিয়ে একটা লাঠি মারলো এরকম। তো এটা ই করে আমার আম্মা অনুভব করে বললো কে এরকম করলো, তখন আর কিছু বললো না। তারপরে সকালবেলা হলো পরে আমার শরীর এত খারাপ হয়ে গেলো, তখন আমি আমার বড় বোনকে বললাম, সবাইকে বললাম, ঘরের ভিতরে তেমন কেউ লোক ছিল না, আমরা তিনজন লোক ছিলাম শুধু। আর ফ্ল্যাটটা আমাদের বড়ই ছিল, 4 রুম, কিন্তু পুরো ফ্ল্যাটটা ছিল একেবারে অন্ধকারচ্ছন্ন, একটা দিন লাইটও জ্বালানো ছিল না। তারপরে পরের দিন আমার বড় বোন আসলো আমাদের বাসায়, আসার পর তাকে বললাম, বলার পর আমার বড় বোন বললো কি ঠিক আছে তুই যে রুমে এটা দেখেছিস, আমি ওই রুমে একটু যে রেস্ট নিই বিকেলবেলা, তখন দেখি আমার কিছু হয় নাকি। আমি এটা বলার সাথে সাথে উনি যে শোনার পরে ঘুমাই সে গেল, হালকা তার চোখটা লেগে আসতো, তখন দেখি কি তার পা ধরে জানি কি জানি কান দিচ্ছে, কান দেওয়ার পরে তখন আমার বোন আমাকে চিৎকার করে ডাক দিল, ডাক দিয়ে বললো যে এই নিজে ফিরে গেছো। আমি দেখলাম আমার পা ধরে জন কি কান দিল, মাথাটা সামনে একটা মাথার মতো চলে গেল, এরকম বললো। তখন ওই রুমকে যে রুমটা নাকি আমি শুয়েছিলাম রাতে সেই রুমে, তারপর এটা দেখে দেখার পরে আমার শুনতেমান অনেক খারাপ হয়ে গেলো। তারপর আমাদের পাশে একই ইমাম সাহেব ভালো থাকতেন, তখন তাকে দেখে বললাম, বলার পরে ইমাম সাহেব বললো কি হ্যাঁ এখানে আমাকে আরেকজনে বলছিল, আমি তো এটাকে কর্ণপাত করলাম না, তো ইমাম সাহেব আমাকে একটা কাজ করা দিলেন আর পানি করা দিলেন, বললো এই পানিটা সন্ধ্যা সকালে পুরো ঘরে ছিটাতে বললো, আর কাজ করা আমার গলায় দিয়ে দিল। তো এই হলো আমার ঘটনা। তবে আমার সাথে আমার কাছে আরো কিছু ঘটনা আছে, সেগুলো আমি পরে বলবো আপনাকে।
Bhoot FM, the night comes alive with Gramminform.
শুনছেন সব সময় রেডিও 58.0 FM, বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। এবং আমি দেখতে পাচ্ছি অনেকেই ফেসবুকে আমাদেরকে কমেন্ট করছেন, এবং এই মাত্র আমি পেলাম সাজ্জাদ হোসেন রাজীবের একটা কমেন্ট দেখতে পাচ্ছি আমার পেজে, এবং সেখানে তিনি লিখেছেন বাহরাইন থেকে আমাদের সঙ্গে আছেন, এবং সমস্ত পৃথিবী ব্যাপী ভূত এফএম ছড়িয়ে পড়েছে এবং আপনারা সবাই আগ্রহ করে শুনছেন বলেই আমরা প্রতিদিন এরকম ঘটনা নিয়ে হাজির হই, আপনারা ঘটনা পাঠান বলেই আমাদের পক্ষে এই কাজটা করাটা অনেক বেশি সহজ হয়ে যায়। যাই হোক, আমরা চলে যাব আলিফের ঘটনা, তার কাছে একটা ছোট্ট ঘটনা শুনব, হাতে সময় খুবই কম, একটা ছোট ঘটনা শুনে ফেলি, একটু ভয়ঙ্কর একটা ছোট ঘটনা।
আমি যে ঘটনাটা বলবো তার নাম হচ্ছে শাহলম, উনি আমাদের ধানমন্ডি এরিয়াতেই থাকেন। তো কয়েকদিন ধরে তার সাথে খুব ডিফারেন্ট ডিফারেন্ট সমস্যা হচ্ছে। আমি লাস্টবার এসেছিলাম যখন ভূতের ফেলে, তখন রাসেল ভাই সময়ের কারণে আমি এই জিনিসটা আপনাকে শেয়ার করতে পারিনি, তো সেটা আজকে শেয়ার করছি। তো উনি ওনার বাসায় যেখানে সেই বাসার নিচ মানে দু তিনতলা বাড়ি, নিচতলায় এসে থাকেন। তো নিচতলায় যখন এটা প্রায় 6-7 মাস আগের থেকে ঘটনাটা শুরু হয় আর কি। তো নিচতলায় থাকেন, তার বাসা হচ্ছে রায়ের বাজার ঢালে। তো নিচতলায় বাড়িতে সে একদিন রাত্রেবেলা তার ঘুম ভাঙে, ঘুম ভাঙে হচ্ছে বিকট চিৎকারে, এবং বিকট চিৎকারটা এরকম হয় যে তার জানালার গ্লাসগুলা চুরমার হয়ে যায়, ভেঙে চুরমার হয়ে যায়। জিনিসটা খুবই ডিফারেন্ট, সেই বাসায় ওই মানে ওই ফ্ল্যাটে সে একা থাকে, তো ভেঙে যায়, এবং সে তার সাথে সাথে ওই শব্দে ঘুম ভাঙে, কিরে কে মানে ঢিলা মারলো তার গ্লাসের মধ্যে। দেখবো যে আশেপাশে যেই জায়গাটা থেকে মানে চিন্তা করা যায় যে কেউ ঢিলা মারতে পারবে, তো যে গ্লাসটা ভাঙলো সেই গ্লাসটা ঢিলা মারার মতো অবস্থায় নাই, পেছনে একটা খালি জায়গা পুরো ডোবার মতো। তো সে জিনিসটা মানে আর বেশি কিছু চিন্তা না করে ঘুমিয়ে পড়ে। তো ফজরের আজান কিছুক্ষণ পরে দেয়, এবং সে খুব নামাজি একজন মানুষ। তো ফজরের আজান যখন দিবে, সে মানে বাথরুমে গেলেন অজু করতে, অজু করে সে রুমে আসলো, মাথার চুল আঁচড়ালো, মাথায় টুপি পরতে পরতে তার সে তার হঠাৎ করে তার খাটের উপরে তার নজর যায়, এবং খাটের পাশে ঠিক কোনায় একটা মানুষ দাঁড়িয়ে আছে উল্টো হয়ে। তো তার কাছে জিনিসটা খুব মানে খুব ভয় লাগে যে মানে ওই মুহূর্তে সে কি করবে না করে এক দৌড়ে সে রুম থেকে বেরিয়ে পড়ে। রুম থেকে বেরিয়ে পড়ে এসে তার পাশে যে বিল্ডিং এ তার যে বন্ধু আছে, তারা প্রতিদিন একসাথে ফজরের নামাজ পড়তে পারে। তো বন্ধুকে গিয়ে জিজ্ঞেস করলো যে দোস্ত এরকম কি কখনো ঘটতে পারে, আমার রুমের মধ্যে আমি এরকম দেখলাম, তুই কি আমার সাথে একটু আসবি? তো সে তার বন্ধুকে নিয়ে তার রুমে যায়। অলরেডি আজান দিয়ে দিয়েছে রাসেল ভাই, ফজরের আজান পড়ে গেছে। তো তার রুমে যায়, রুমে যাওয়ার পরে তার বন্ধুকে দেখায়। তো বন্ধুকে রুমে যায় দেখানোর পরে দেখা যায় কেউ নাই রুমের ভেতরে, একটা মানুষও নাই। তো বন্ধু বলে কি দেখছিস? বলে যে আমি দেখলাম যে আমার খাটের পাশে একজন লোক দাঁড়িয়ে আছে উল্টো হয়ে, এবং তার পরনে রাসেল ভাই কোনো কাপড় ছিল না। তো বন্ধুকে বলে যে তুই এটা হয়তো বা ভুলে কিছু দেখছিস, তুই এক চল আজান দিয়ে দিছে নামাজ পড়তে যাই একটু পরে। নামাজ পড়তে গেলে মানে ফজরের ওই সময়টায় মানে খুব তাড়াতাড়ি যেতে হয় আর কি, যে নইলে আমাদের ওই আরো কয়েকজন মিলে একসাথে নামাজ পড়ে আর কি। তো আমার আগে আগে চল চলে যাই চল, উনি টেনশন করে সাথে কিছুই না। তো মসজিদে যায়, মসজিদে নামাজ পড়ার সুন্নত নামাজ পড়ার একটা ফাঁকে সে দেখে পেছনে একটা লোক এসে দাঁড়ায়। তো তার এতটা খেয়াল করে নাই সে, তো খেয়াল না করবার কারণে সে চুপচাপ বসে থাকে এবং তসবিহ পড়তে থাকে। হঠাৎ করে সে ওই লোকটার দিকে আবারও তার চোখ যায়, কারণ লোকটার ঢোকার সময় যে মাথার মুভমেন্টটা ছিল তার কাছে খুব অ্যাবনর্মাল লাগে। মাথার মুভমেন্টটা, মাথাটা যেন এরকম ঘুরে ঘুরে সে মানে মসজিদের ভেতরে ঢোকে। সে চুপচাপ লোকটাকে পরে আর খেয়াল করে নেয়। তো নামাজ যখন শেষ হয়, ফরজ নামাজ শেষ হওয়ার পরে দেখে যে মসজিদের ভেতর থেকে যে মাটি খুঁড়ছে, মসজিদের ভেতরেই মাটি খুঁড়ছে। তো এটা সে তার বন্ধুকে পাশাপাশি ডাক দিয়ে দেখায়, পাশাপাশি একসাথে নামাজ পড়ছিল, এই দেখ দেখ দেখ। তো যখন বন্ধু দেখে যে ওখানে কেউ নাই, তো ইমাম সাহেবের কাছে তিনি যান। ইমাম সাহেবকে বলেন যে আমি মসজিদের ভেতরে এরকম একটা জিনিস দেখলাম, এখন তো সব নর্মাল, সব কিছুই নর্মাল, আমার সাথে এখন যাচ্ছে সবই নর্মাল, কাউকে কোনো কিছু শেয়ার করতে গেলে সেটা নর্মাল হয়ে যাচ্ছে। আমি একটু আগে আমার বাসার মধ্যে এরকম ঝামেলা দেখলাম, এখন মসজিদ আসার পর এটা দেখলাম। বলে যে এটা কিছু না, তুমি এটা বেশি আমলে নিও না, তুমি তোমার মতোই থাকো, তোমার কিছু হবে না। তো সে বাসায় চলে আসে এবং ওই দিনের মতো তার রীতিমতো সব কাজ শেষ করে রাত্রেবেলা বাসায় ফেরে। তো রাতেরবেলা বাসায় ফেরে সে কাজ করে আজিমপুরের পাশে পুরোনো পল্টন, ওই জায়গাটা পল্টন না আর কি, নতুন পল্টন সরি, ওই জায়গা আজিমপুরের পিছনে ইরানিয়ান কবরস্থানটার সাথে ওই রাস্তাটা দিয়ে সে আসতেছে। তো রাত 1:30 বাজে। তো ওই দেয়ালটা রিসেন্টলি আপনার ভেঙে ফেলছিল নতুন করে তুলবার জন্য, ওই সেক্টর দেয়ালটা। তো যেহেতু কবর দেখাই যাচ্ছে, সে কি করলো, তার বাবা মার কবরটা জিয়ারত করতে যায় 1:30 দিকে। তো জিয়ারত করতে যাওয়ার পরে কবরের সামনে যখন চলে যায়, কবরের সামনে যখন পশ্চিম দিক দাঁড়িয়ে সে নর্মালি মুনাজাত করতে থাকে আর কি, এমন সময় তার পাশে একজনকে সে ফিল করে। সে তখন চিন্তা করতে থাকে আমার বন্ধু তো আমার সাথে এখানে আসার কথা না। তো সে মুনাজাত কমপ্লিট করে জাস্ট পাশে তাকায়, দেখে যে একজন লোক তার পাশে দাঁড়িয়ে আছে। তো সে কিছু না বলে লোকটা পাশ কাটিয়ে যায়। তো লোকটা পাশ কাটে যাবে কি, মাঝখান দিয়ে মনে হচ্ছে সে পুরো জায়গাটা নিয়ে আছে এবং লোকটার মাঝখান দিয়ে সে ভেদ করে গেল। তো আজকে ওই দিন থেকে, ফজরের সময় থেকে শুরু করে এই পর্যন্ত যে ঘটনাগুলো ঘটলো একদিনে, তো সে তার কাছে খুবই অ্যাবনর্মাল লাগতে থাকে। তো অ্যাবনর্মাল লাগতে থাকে জিনিসটা, তো আর কিছু বলে নাই, সে আর কিছু কাউকে শেয়ার করে নেই, এবং কবরস্থানের ঘটনা কাকে সে কি শেয়ার করবে। সে ওই দিনের রাতের ঘটনা রাসেল ভাই, সে যখন বাসায় ব্যাক করতে থাকে তখন ওই জায়গার থেকে রিক্সা নিয়ে বেড়িবাজার এরিয়াতে চলে আসে আর কি। তো মোহাম্মদপুর যে ঢালটা রায়বাজারের সাইডটা দিয়ে, মোহাম্মদপুরের ঢালটা ওই জায়গা থেকে নামবে বেড়িবাজ থেকে, এমন সময় আপনার একটা লোক তার পাশে, ঠিক একই লোকটা যে লোকটা তার পাশে দাঁড়িয়ে ছিল কবরস্থানে, সেই লোকটা তার সামনে আসে এবং বলে যে তুই কই যাস। তো সে বলে যে আমি আপনাকে কোশ্চেনের আনসার কেন দিব, আপনাকে একটু আগে আমি কবরস্থানে পাইলাম। তো তার মনে মনে কথা যে আমি কেন ওর সাথে কথা বলতেছি, একটু আগে যে জিনিসগুলো ফিল করতেছে সেগুলো আমার কাছে রিয়েল মনে হয়নি, তাহলে আমি কেন কথা বলতেছি। সে অ্যাভয়েড করতে যায় আর সামনাসামনি তার কাছে চলে আসে, অ্যাভয়েড করতে যায় সামনাসামনি চলে আসে। তো ওই মুহূর্তে ইমাম সাহেব একটা কথা বলেছিলেন যে আয়াতুল কুরসি পড়ে ডান পা যদি একটু ঝাড়া দেওয়া যায় জিনিসটা থেকে মুক্তি পাওয়া যাবে। তো সে ওই জিনিসটা ফলো করে এবং কোনো লাভ হয় না, একদম বাসা পর্যন্ত তার সামনাসামনি ওই জিনিসটা আসতে থাকে, বারবার আসতে থাকে, বারবার আসতে থাকে। তো বারবার আসতে থাকে একদম বাসা পর্যন্ত। বাসায় ঘরে ঢোকার পর দরজা লাগালো, এরপর জিনিসটা ফিল করবে কিনা সেরকম আর সে প্রস্তুতি নেয় নাই। সে আগুন রান্না করে চলে যায়, রান্না করতে করতে হঠাৎ করে দেখলো যে না আর কিছু হচ্ছে না তার সাথে, এবং জিনিসটা ওই দিনই হয়ে পর থেকে জিনিসটা আর কোনো কন্টিনিউ করেনি। তো এই জিনিসগুলো কেন হলো সে আমার কাছে জানতে আসে যে আলিফ ভাই এগুলো কেন হয়েছে আমার সাথে, আমি কিন্তু রাসেলের কোনো অ্যান্সার দিতে পারি না।
হ্যাঁ, অ্যান্সার দেওয়ার মতো কোনো কারণও নাই, এবং সবচেয়ে বড় কথা যে একটা জিনিস যদি অনবরত আপনার সামনে আসে যেটা আপনি অ্যাভয়েড করতে চাচ্ছেন এবং প্রতিনিয়ত যদি সেটা,
এবং এটা যে অনেক আগের ঘটনা আছে বলে তাও না, খুব রিসেন্ট ঘটনা,
খুবই সম্প্রতি, হ্যাঁ একটা মানে খুবই রিসেন্ট একটা ঘটনা, এবং সত্যি কথা বলতে চাই এরকম একটা জিনিস যে জিনিসটা আপনি চাচ্ছেন না সেটা যদি বারবার আপনার সাথে ঘটে থাকে, এবং এটা খুব অদ্ভুত যে বারবার সামনে চলে আসছিল, মানে একদম সত্যি কথা যেটা সেটা হচ্ছে যে আপনার অনাকাঙ্ক্ষিত কিছু একটা জিনিস সেটা আপনার বারবার সামনে চলে আসে, এটা খুব অদ্ভুত একটা ব্যাপার এবং অনেক ভয়ঙ্কর একটা ব্যাপার যে যে ফিল করেন, যিনি যিনি ফেস করেন তিনি শুধুমাত্র ফিল করতে পারেন যে ব্যাপারটা কি। যাই হোক, আমি দেখতে পাচ্ছি যে আমাদেরকে অনেকেই কমেন্ট করেছেন, এখানে রাজীব রানা আমাদের কমেন্ট করেছেন, এবং আমাদেরকে দেখতে পাচ্ছি যে MD কাদের আহমেদ আমাদেরকে বলেছেন যে স্টোরিটা অনেক ভালো হয়েছে। মির্জা সজল আহমেদ জীবন লিখেছেন যে এটা কি অরিজিনাল পেজ ভাই, কোনো সন্দেহ রেখেন না প্লিজ। আমাদেরকে শেখ মারুফ রনি লিখেছেন, এখানে এখানে কমেন্ট করেছেন, আরও অনেকেই কমেন্ট করছেন, আমার যে পেজ রয়েছে সেখানেও দেখতে পাচ্ছি অনেকে কমেন্ট করছেন এবং অনেকেই লিখছেন দেখতে পাচ্ছি, এবং অনেকেই বলছেন যে
দেখতে পাচ্ছি যে এইবারের যে ভূত এফএমটা সেটা অনেকের কাছে ভালো লেগেছে। আমি দেখি এসএমএস দেখছি সুব্রত রিপন আমাদের এসএমএস করেছেন এবং তিনি ঈশ্বরগঞ্জ থেকে এসএমএস করেছেন, সবাই মিলে শুনছেন। মোস্তাক বেদি রোড থেকে আমাদের এসএমএস করেছেন এবং তার ওয়াইফ তাবাসুম তিনি বেশি ভয় পাচ্ছেন বাট স্টিল তারা একসাথে ভূত এফএম শুনছেন। আমাদেরকে ছাড়াও নীলয় এসএমএস করেছেন জিয়া কলোনি থেকে এবং জিজ্ঞেস করছেন হাউ আর ইউ, আমি সবসময় ভালো থাকি এবং সবসময় ভালো বলে। আমাদেরকে এছাড়াও রবিন গাজীপুর থেকে এসএমএস করেছেন এবং এই ঘটনাটা তার কাছে অনেক বেশি ভালো লেগেছে। সজীব ব্যানার্জি গোপালগঞ্জ থেকে আমাদের এসএমএস করেছেন এবং তার কাছে ভালো লাগছে। সুমন জামালপুর থেকে আমাদের এসএমএস করেছেন, 3 উইক পরে শুনছেন, ভাই আমরা চাই না আপনাকে আর মিস করতে। মাসফিক আমাদের এসএমএস করেছেন, অনেকদিন পর তিনি ভূত এফএম শুনলেন, চরম হচ্ছে। এবং আমাদের আমি দেখতে পাচ্ছি যে নরসিংদী থেকে আমাদের নরসিংদী ঘোড়াশাল থেকে আমাদেরকে এসএমএস করেছেন, নামটা পরে লিখতে সুতরাং এসএমএসটা পড়তে পারলাম না। ফিরোজ আমাদের ওয়াবদা থেকে এসএমএস করেছেন, আমাদেরকে এছাড়া মুনমুন রাজশাহী থেকে এসএমএস করেছেন, সুব্রত রিপন আমাদের এসএমএস করেছেন, এসএমএস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি সুমায়ন জামালপুর থেকে। আরও অনেকে এসএমএস করছেন কিন্তু আমাদের হাতে সময় নেই বলতে গেলে। খুব আমাদেরকে দেখতে পাচ্ছি আশিক নড়াইল থেকে এসএমএস করেছেন, সুয়া আমাদের সিলেট থেকে এসএমএস করেছেন, আমাদেরকে এসএমএস করেছেন। এছাড়াও দেখতে পাচ্ছি আম্মান ধানমন্ডি থেকে এবং আমাদেরকে এসএমএস করেছেন রাকিব বিভাগী ময়মনসিং থেকে। আমাদেরকে এছাড়াও আরও অনেকেই এসএমএস করেছেন, ফেসবুকে কমেন্ট করেছেন, অনেকগুলো আমরা পড়ে ফেললাম, অনেকগুলো আমরা পড়তে পারলাম না। অনেক ইমেল রয়েছে যে ইমেলগুলো আমরা নিয়ে হয়তো সামনের সপ্তাহে আবারও আসব। যারা এতদিন পর্যন্ত ভূত এফএমের সঙ্গে ছিলেন এবং যারা এতদিন পর্যন্ত ভূত এফএমের সাথে আছেন, যারা এসএমএস করেন রেগুলার, যারা ইরেগুলার, যারা এসএমএস করেন না, তাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ ভূত এফএমের সাথে থাকার জন্য। এবং আশা করছি যে আপনাদের প্রেরণা পেলে, আপনাদের উৎসাহ পেলে, আপনাদের সহযোগিতা পেলে আপনাদের সাথে নিয়ে ভূত এফএম যাবে আরও অনেক বহুদূর। সো আমাদের সাথে থাকুন এবং আমাদের ইমেল অ্যাড্রেসটা আরও একবার মনে করিয়ে দিচ্ছি, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে ভূত এফএম @radiofuti.fm। আমাদের ফেসবুক যেহেতু এটা সারা সপ্তাহ জুড়েই আমরা চেক করি এবং পড়তে থাকি, সুতরাং ফেসবুকের অ্যাড্রেস হচ্ছে www.facebook.com/radiofuti, www.facebook.com/bhutafm.rasel। সেখানে আপনারা আমাদেরকে জানান আপনাদের মনের কথাগুলো এবং সেখানে আপনারা জানান কোন ঘটনাটা ভালো লেগেছে, কোন ঘটনাটা ভালো লাগেনি, কী কী আমরা আরও করতে পারি, আপনাদের কী কী ভালো লাগে সেটা জানিয়ে অবশ্যই আমাদেরকে অনুপ্রাণিত করবেন এবং আমাদেরকে আরও উৎসাহিত করবেন। কথা হবে আবারও আগামী সপ্তাহে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুনতে থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি পুষ্টি থাকবেন। আজকের মতো এখানে শেষ করছি, শুভরাত্রি।
This track was downloaded from FusionBD.com.